জয় গৌরী। আমরা গতদিন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা মানে সেই বৎসাসুর বধ পর্যন্ত শ্রবণ করেছিলাম এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই বালসুলভ যে অতি অপূর্ব মনমোহক লীলা আমরা শ্রবণ করেছিলাম। আমরা এবারে ঠিক তার পরবর্তী অংশ শ্রবণ করতে চলেছি। তো দেখুন, সেই পরব্রহ্ম ভগবান তিনি কেমনভাবে কত স্বাভাবিকভাবে সর্বেশ্বর হয়ে তিনি এই ব্রজমণ্ডলে কিভাবে লীলা করেছে। সকলে তো শ্রীধাম বৃন্দাবনে চলে আসলেন কংসের অত্যাচারের ভয়ে। সেখানে এক বৎসাসুরকে ভগবান তার সদ্গতি করে দিলেন। ভগবানের হস্তে কারো যদি মৃত্যু হয় তাহলে তার ভগবত ধাম বা পঞ্চবিধ যে মুক্তি তা প্রাপ্ত হন। এবারে আরেকদিন কি হলো, যে সমস্ত ব্রজ বালকগণ আবার গোচারণে মানে ওই বৎসাচরণে বেরিয়েছেন, ছোট ছোট বাছুরগুলোকে তারা মানে সামলায়। ভগবান হচ্ছেন সেই সমস্ত সখাদের মানে প্রধান শ্রেষ্ঠ, সকলে কৃষ্ণকেই মানে প্রধান রূপেই রেখেছে। সমস্ত বালকেরা বিভিন্ন প্রকার ক্রীড়া কৌতুক করতে করতে ওই বৎসাচরণের সঙ্গে সঙ্গে আনন্দ করছে। আর সেই ভগবানও কোনো কোনো গোপ বালকগণ কৃষ্ণের সখারা তারা কেউ ময়ূরের মতন ডাকছে, আবার কেউ মানে অঙ্গভঙ্গিটা এমনভাবে বিন্যস্ত মানে নৃত্য করছে, বলছে দেখ দেখ আমি না ময়ূর সেজেছি। কেউ কোকিলের মতো কুহু কুহু রব করছে, কেউ আবার মেঢকের মতন ভেক মানে ব্যাঙের মতন শব্দ করছে, কেউ আবার বনপ্রদেশে ভ্রমণ করতে করতে তারা কেউ গাছে উঠেছেন, উঠে বানরের মতো করছেন কি মানে পা দুটো ওই গাছের ডালে বাঁধিয়ে দিয়ে হাত দুটো হাততালি দিয়ে বলছেন দেখ দেখ আমি বানর হয়েছি। এইভাবে বিভিন্ন ক্রীড়া কৌতুক করতে করতে ভগবান একটি বৃক্ষ মূলে বসলেন। তারপরে আবার তাদের মধ্যে অনেকক্ষণ আনন্দ হল। এবারে অকস্মাৎ কি হলো, বিশাল এক বকাসুর মানে বক পাখি সে এসে ওই যমুনার তীরে এসে মানে বিশাল কায় অনেক শক্তিশালী অসুর। সমস্ত সখারা বলছেন কৃষ্ণকে লালা লালা দেখ ওই বকটা কত সুন্দর আর কত বড়, এত বড় বক তো আমরা কোনোদিন দেখিনি। প্রভু সর্বান্তর্যামী তিনি বুঝতে পেরেছেন, বলছেন ঠিক আছে আমি একটু ওই বকের সঙ্গে সাক্ষাৎ করে আসি। সখারা বলছে কেন লালা তোর বন্ধু নাকি, বলছে না আমার অনেক আগের বন্ধু, তোমরা একটু দূরে দাঁড়াও আমি একটু দেখে আসি। এবারে সেই বকের কাছে যখন গিয়েছেন সে তো বিশাল কায় বিশাল বড় অসুর, সে কংস কর্তৃক প্রেরিত। সেই অসুর বকের রূপে রয়েছে, আকাশ জোড়া শরীর তার, সে কৃষ্ণকে কাছে দেতেই কি করলো তাকে গিলে খেয়ে ফেল, মুখটা বন্ধ করে দিল। এবারে সমস্ত সখাগণ তারা তো কেউ কেউ অচেতন হয়ে গেল, আহা আমাদের সেই প্রাণের টুকরো, আমাদের সেই প্রাণবল্লভ, আমাদের সেই মিত্র, আমাদের সেই সখা সে তো মারা গেল, এখন কি হবে আমরাও মরে যাব। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের কেমন প্রীতি দেখুন, তারা অনেকে সেখানে মূর্ছা হয়ে গেল। কেমন প্রীতি হতে পারে যে মিত্রের জন্য তারা মানে প্রায় মৃতপ্রায় অজ্ঞান হয়ে অসাড় হয়ে সেখানে পড়ে গেল। এর মধ্যে ভগবানকে তো সেই বক পক্ষী গিলে খেয়েছেন মানে উদরে যাননি, সেই ব্রহ্মতালুর মধ্যে গিয়ে প্রভু ভীষণ সেই স্ত্রী বপু তিনি গরম করলেন। সেই বক তখন চিন্তা করছে, বোধহয় কোনো আগুনের আগুন গিলে খেলাম নাকি, আমি আগুন গিলছি নাকি, এবারে গরম লেগেছে, দুটো চঞ্চু ফাঁক হয়ে গেছে, এত গরম লেগেছে, আর প্রভু এতই উত্তপ্তিত হয়েছেন যে সে বক হা করে কৃষ্ণকে ছেড়ে দিয়েছে। সমস্ত সখাগণ আনন্দ করছেন, দেখো দেখো ওই আমাদের সখা সে ওই বকের মুখ থেকে আবার বেরিয়ে পড়ছে, আরে তোমরা ওঠো তোমরা ওঠো, দেখো দেখো সখা আবার বাইরে এসেছে। ভগবান হাত ইশারা করে বলছেন, হে বয়স্যগণ, তোমরা অযথা চিন্তা করো না, আমাকে এই বক কিছু করতে পারবে না, তোমরা লীলা দেখো। প্রভু খানিকক্ষণ তো তার সঙ্গে মানে লীলা খেলাই করলেন, তারপরে সেই বিশাল যে চঞ্চুদ্বয়, চঞ্চুদ্বয়কে ধারণ করে একেবারে খানিকক্ষণ এ পাছা একদিকে পাছাড় মারেন তো আরেকদিকে আছাড় মারেন, মানে আছাড় পাছাড় মেরে সেটাকে সেখানেই ফেলে দিলেন, মানে যমুনাতেই ফেলে দিলেন। সমস্ত বালকেরা সকলে হাত তালি দিয়ে কৃষ্ণের প্রশংসা করছে, বলছেন দেখো দেখো অত বড় বকটাকে আমাদের সখা মেরে দিল। সকলে গিয়ে কৃষ্ণকে আলিঙ্গন প্রদান করছে, বলছেন বাস্তবিক আমরা ধন্য গো, তুমি এত বীর, সেই ছোটবেলার থেকে অনেক কর্ম করেছ, কিন্তু আমরা আজ সকলে সচক্ষে দেখলাম তোমার বীরত্বের পরিচয়। আবার ফিরে গেলেন নগরে, সেই সমস্ত বকাসুরের বৃত্তান্ত বালকেরা আপন আপন পিতামাতার সমীপে বর্ণনা করলেন। তারা বড় আশ্চর্য হয়ে বলছে, সে কি অত বড় বককে তোদের সখা সেই কানা মেরে ফেললো? বলছেন হ্যাঁ গো মা, সে বড় আশ্চর্য। বলছেন বাবা একটু সাবধানে যেও। বলছেন সাবধান কিসের, আমাদের ওই কানাই আছে না, আমাদের সাবধানের দরকার নেই, সে অত বড় বককে যদি মেরে ফেলতে পারলো আমাদের কিসের সাবধান, সে বড় বীর। মা বাবা তোমাদের না কোনো চিন্তা নেই, আমাদের সখা আমাদের রক্ষা করবে, কোনো চিন্তা করতে হবে না। কংসের কাছে সমস্ত খবর পৌঁছে যায় গুপ্ত চর মারফত। এবারে এই পুতনা আর এই বকাসুর তার ছোট ভাই মানে কনিষ্ঠ ভ্রাতা হচ্ছে অঘাসুর, এই অঘাসুর তিনি এলেন। এই অঘাসুরের পরাক্রম এমন, দেবতারা অমৃত পান করে অমরত্ব প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু এই অঘাকে অঘকে মানে অঘাসুরকে ভীষণভাবে ভয় করতেন। সে বড় সাংঘাতিক পশু, ইচ্ছানুরূপ শরীর ধারণ করে নেয়। এবারে সে নিজের ভগিনী সেই যে পুতনা আর এই যে এখনই এখনই মারা হলো বকাসুর তার জ্যেষ্ঠ ভ্রাতা, তাই কনিষ্ঠ ভ্রাতা কংস কর্তৃক প্রেরিত হয়ে উৎসাহিত হয়ে মানে তার ভগিনী এবং ভ্রাতার বধের প্রতিশোধ নিতে এসেছে কৃষ্ণের নিকট। এবারে এই অঘাসুরের বৃত্তান্তটা আমরা শ্রবণ করি। এই অঘাসুর সে এক অজগর সর্প, বিশাল, সেই বনপ্রদেশে করেছে কি তার একটি চোয়াল, দুটি চোয়াল হয়, নিচের চোয়ালটা মাটির সঙ্গে একেবারে মিশিয়ে দিয়েছে, আর উপরের যে চোয়ালটা মুখ বেদান করে সে তো মেঘের সঙ্গে মিশে আছে। সমস্ত বালকেরা নিত্য দৈনন্দিনের মতন সেদিনও ক্রীড়া করতে করতে দেখলেন যে এক বিশাল অজগর সর্পের আকার বিশিষ্ট এক চিত্র নৈপুণ্য বা শিল্প তৈরি করা হয়েছে। এবারে অঘাসুর সে তো একবারে নিঃশ্বাস বন্ধ করে দেখছে, সমস্ত সখারা তার কাছে গিয়ে সেই সর্পের নিকটে গিয়ে বলছে কি যে দেখ দেখ এ তো আকৃতিটা একেবারে বৃহৎ সর্পের মতন। কোন কোন সখা বলছে না না এত বড় সর্প তো হতে পারে না, বলছেন তাহলে এটা মনে হয় কোনো বিশ্বকর্মা আদি বা ময়দানব আদি, তারা তো বড় বড় মানে শিল্পী, অতএব তাদের দ্বারা এই গুফা নির্মাণ করেছে। এক সখা বলছে, দেখ দেখ ভেতরটা তো একেবারে গুফার মতো হয়ে চলে গেছে। বলছে হ্যাঁ তা তো ঠিক। কোন সখা বলছে, আচ্ছা দুর্গন্ধ দুর্গন্ধ আসছে কিন্তু, সাপ তো খায় যত সব অখাদ্য কুখাদ্য, দুর্গন্ধ আসছে। বলছেন মনে হয় শুনেছি বৃন্দাবনের সাধুরা খুব ভজন করে না, আমরা তো ছিলাম গোকুলে, জানিস না সেই বৃন্দাবন ধামের কথা, এখানে সমস্ত সাধুরা এসে ভজন করে, মনে হয় ওই গুফা মধ্যে প্রবিষ্ট হয়ে মহাত্মা গণ ভজন করছেন, সে সঙ্গে কোনো জন্তু জানোয়ার বা কোনো গাভী আদি গিয়ে হয়তো মারা গিয়েছে, তা সেই গন্ধ আসতে পারে। এক সখা বলছে, তাহলে চল না আমরা গিয়ে ওগুলো পরিষ্কার করে দিলে মহাত্মাদের সেবা হবে, টিকাকারগণের অভিমত। রসিক টিকাকারগণ বর্ণনা করেছে। এবারে সকলে বলছে, তাহলে ভেতরে প্রবেশ করি, তা সমস্ত কিছু বৎস ভেতরে ঢুকিয়ে নিয়েছে বাছুর, আর কৃষ্ণের সখারা তার ভেতরে প্রবেশ করেছে। সবাই বলছে জীবটা, মানে জীবটা তো নরম হয়, এখন সাপের জীবে যখন পা লেগেছে নরম তো, তাই এক সখা বলছে এ এত সুন্দর গদি বেছানো কেন রে। তা বলছেন, আরে বৃন্দাবনের সাধুদের ঠাঁট বাট এমন, এখান থেকে হেঁটে যাবেন তাই মানে সুন্দর নরম কোমল বিছানা পেতে রেখেছে। বলছেন ওহো, তাহলে বৃন্দাবনের সাধুরা বোধ হয় মানে খুব শৌখিনও বটে। বলছেন না, তা না হলে এমন হবে কেন, সাপের জীবটা নরম। এবারে সাপের যে বৃহৎ বৃহৎ দন্ত একেবারে সাদা ঝকঝক করছে। তো বলছেন এগুলো আবার কি, এই খুঁটি পোতা কেন? বলছেন আরে জানিস না বৃন্দাবনের বাবাজি মহারাজেরা তারা ওই মাধুপুরি করতে যান, এই বোধহয় এই ঝোলাগুলো এতে টাঙিয়ে যান। এক সখা বলছেন বাপ, এতে একবারে সাদা চকচকে বৈদুর্যমণি নাকি, যে এত সুন্দর খুঁটিতে সাধুরা ওই মানে মাধুপুরীর ঝোলা টাঙিয়ে যান। বলছেন হ্যাঁ এইরকমই হবে। আর সেই অঘাসুর সে কিন্তু অপেক্ষা করছে যে আমার কাল হচ্ছে ওই নন্দের বেটা কানাই, সেই তো আমার ভগিনী পুতনাকে মেরেছে, আমার ভ্রাতা বকাসুরকে মেরেছে, আমি ওকে ছেড়ে দেব, সেই জন্য সে প্রভুর অপেক্ষা করছে। আর কানাই কি করেছে, দূরের থেকে চিৎকার করছে, বলছেন হে বয়স্যগণ, হে সখাগণ, ও তো বৃহৎ কায় বিশিষ্ট এক সত্য সত্যই অজগর সর্প, তোমরা বেরিয়ে এসো, তোমরা বেরিয়ে এসো। কিন্তু সখারা সেই জীবের উপরে লাভ দিয়ে সব একেবারে নৃত্য করছেন আর হইচই করছেন, কৃষ্ণের সারা শব্দ, কৃষ্ণ যে একেবারে চিৎকার করে বলছেন তা তাদের কর্ণগোচর হলো না। আর অপেক্ষা করছে তখনও সেই অঘাসু, তার তো মানে একেবারে দৃঢ় সংকল্প যে আমি কৃষ্ণকে মারার জন্য এসেছি। কৃষ্ণ ছুটতে ছুটতে সেই সমবয়স্ক বালকগণ যে সাপের মুখ গহ্বরে প্রবেশ করেছে, কিছু বৎসাদিও রয়েছে তার ভিতরে, দাঁড়াও দাঁড়াও করতে করতে তিনি তার মধ্যে ঝম্প প্রদান করে লাভ দিয়ে উঠে গেলেন। এবারে সেই যে অঘাসুর মানে অজগর সর্পরূপী, সে তখন মুখটা বন্ধ করে দেয়। এবারে বন্ধ করে নিয়ে তার মধ্যে তো একেবারে উলট পালট করে তিনি একেবারে মোচড় খাচ্ছেন, তাহলে তার মধ্যে কেমন অবস্থা, সবকিছু তো একেবারে লণ্ডভণ্ড। সমস্ত সখাগণ তারা সেখানে মূর্ছা হয়ে গেল। কেউ কেউ কোনো কোনো টিকাকারগণ বলছেন না মূর্ছা তো হয়েছিলেন, অনেক বালকেরা মারাও গিয়েছে। এবারে ভগবান দেখলেন তাই তো, আমার এই সখারা ছোট ছোট বাছুররা তারা তো মৃতপ্রায় অবস্থায় পতিত হয়েছে। ভগবান কি করলেন, সে তো আকাশ জোড়া শরীর সেই সর্পের, তার থেকে আরো বিশাল বপু ধারণ করলেন, বিরাট ভগবান হয়ে গেলেন। বল বিরাট ভগবান কি যায়। এবারে এত বিরাট হয়েছেন যে সাপের গলায় যেন কাঁটা ফোটার মতো অবস্থা, মনে হচ্ছে যেন খুঁটি বোধায় গলায় বেঁধে গেছে। প্রভু কি করলেন, তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে সমস্ত সকাদের কৃপা তার অলৌকিক দৃষ্টি প্রদান করার সঙ্গে সঙ্গে তারাও সুস্থ শরীর প্রাপ্ত। প্রথমে যখন তার ব্রহ্মরন্ধ্র ভেদ করলেন প্রভু, সে সময় তার আত্মা কিছুক্ষণের জন্য আকাশে অবস্থান করছিল। দেবতাগণ এই অলৌকিক দৃশ্য আকাশ মার্গে অবস্থিত থেকে দেখছেন, সে সঙ্গে ব্রহ্মা বাবাও রয়েছেন। এবারে যখন তিনি ওই সমস্ত সখাদের নিয়ে কৃষ্ণ বাইরে এলেন, সেই সমস্ত দেবতা গন্ধর্ব গণ তারা স্তব স্তুতি করে প্রভুর উপরে মুহুর্মুহু সব পারিজাত পুষ্পের বর্ষণ আরম্ভ করল, আর ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনি দিচ্ছে, বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এবারে দেখতে দেখতে কি হলো, ভগবান যখন বাইরে বেরিয়ে এলেন নন্দলালা, সে সময় ওই যে জ্যোতি অপেক্ষা করছিল, দেবতাদের সম্মুখে ব্রহ্মা বাবাও রয়েছেন, সকলের সম্মুখে অঘাসুরের সেই জ্যোতি এসে ভগবানের বিলয় প্রাপ্ত সর্বসমক্ষ। তাহলে ব্রহ্মা বাবাও বুঝতে পারলেন যে ইনি সেই পরব্রহ্ম। এবারে পরীক্ষিত মহারাজকে বলছেন শুকমুনি, হে রাজন, এই কথা জানো, এক বছর পরে ব্রজবাসীরা জানতে পেরেছিল এই ব্রজ বালকদের মুখ থেকে। বলছেন কেন, এক বছর পরে কেন প্রভু, কি ব্যাপার আমাকে একটু খুলে না বললে তো আমি বুঝতে পারছি না। বলছেন শোনো, অঘাসুর বধের পর প্রভুরা মানে নন্দলালা সমস্ত বয়স্যগণকে নিয়ে তারা একত্রিত বসলেন, মধ্যাহ্নকালীন সময় হয়ে গেছে, সকলে ভোজন করছে, সকলে নিজের নিজের শিখার থেকে সমস্ত মায়েদের প্রেরিত সেই অতি অপূর্ব সুস্বাদু প্রসাদ বের করছেন খাদ্য সামগ্রী। ব্রহ্মা বাবা তখনও দেখছেন যে আমার মনে হচ্ছে এই বালকই বোধ হয় ভগবান পরব্রহ্ম, তখনও সন্দেহ দূর হয়নি। এবারে ভগবান সেই অত অত সব সখাদের মাঝখানে বসলেন, সখারাই বসালেন, তারা কৃষ্ণকে দেখে দেখে না খেলে তাদের আনন্দ হয় না, কৃষ্ণ দর্শন করে করেই তারা ভোজন করে। তাহলে দেখুন এই ব্রজবাসীরা, এই ব্রজ বালকগণেরা তারা এমন কোন সৌভাগ্য করেছে। শুকমুনি বলছেন যে হে পরীক্ষিত, জানো প্রভু যখন সমস্ত বালকদের মাঝে বসেছিলেন সে সময় কি মনে হচ্ছিল জানো, মনে হয় যেন সহস্র পদ্মদল বেষ্টিত হয়ে যেমন তার রূপ যেমন তার শোভা বর্ধমান হয়, তা ঠিক তদনুরূপ মনে হচ্ছিল যে প্রভু তো বসে আছেন কর্ণিকা স্বরূপে, আর চতুর্দিকে সহস্র সহস্র পাপড়ি ফুলের, তা দেখে মানে একেবারে যোগপীঠের মতো মনে হচ্ছিল। এবারে হে পরীক্ষিত, সমস্ত সখারা মায়েদের প্রেরিত অতি সুস্বাদু সমস্ত কিছু খাদ্য দ্রব্য বের করে খেতে খেতে করছেন কি, বলছেন লালা লালা দেখ এইটা কত সুন্দর লাগছে, ওই উচ্ছিষ্টই প্রভুর মুখে দিচ্ছেন। আর প্রভু বলছেন সত্যই তো খুব ভালো লেগেছে, কালকে না তোর মাকে বলবি যে কানায় আরো বেশি করে দিতে বলেছে। ব্রহ্মা বাবা তিনি হচ্ছেন এই সমস্ত বিধি বিধানের সৃষ্টিকর্তা, তিনি চিন্তা করছেন সে কি, সেই পরমেশ্বর ভগবান যাকে যার প্রসাদ সমস্ত দেব দেবী আমি রুদ্রাদি পর্যন্ত গ্রহণ করি তার প্রসাদ, আর তিনি কিনা এই মূর্খ গোয়ালাদের পুত্রের ঝুঁটা এঠো খাচ্ছে, এ তো ভগবান না মনে হচ্ছে, এ হতে পারে নাকি, 33 কোটি দেবতা এবং আমি রুদ্রাদি এবং সমস্ত বিশেষ বিশেষ দেবতাগণ তারা প্রভুকে নিবেদন করে প্রভুর অধরামৃত পাওয়ার জন্য লালায়িত, আর এখানে কি বিপরীত যে সেই গোপ বালকদের পুত্রদের উচ্ছিষ্ট প্রভু খাচ্ছেন আর বলছেন কালকে আরো নিয়ে আসতে নিয়ে আসবি রে। তোর মাকে বলে কানাই কেজ। আরেক সখা মুখে দিয়েই খুব ভালো লেগেছে, বলছে লালা দেখ দেখ কত ভালো লাগছে এটা, তার মুখে তুলে দিল। ব্রহ্মাজি এবার তো চিন্তা করলেন না, এ তো 100% শিওর যে ইনি প্রভু না। এবারে তিনি কি করলেন, প্রথমে ওই ছোট ছোট বৎসদের সব সখারা জল পান আদি করিয়ে তাদের কাছে কাছে ছেড়ে দিয়ে দিল। অত অত বৎস একটারও সন্ধান পাওয়া যাচ্ছে। এক সখা বলে উঠল লালা আমাদের এত বৎস একটাকেও তো আমরা দেখতে পাচ্ছি না, একটাও তো দৃষ্টিগোচর হচ্ছে না। সেই সখা বলছে যে আমি দেখে আসি। তা বলছেন না তুই গেলে পারবি না, বরঞ্চ আমি দেখে আসি। তা ভগবান তিনি কেমনভাবে আছেন দেখুন, বাঁ হাতে কিছুটা খাদ্যদ্রব্য রয়েছে, দক্ষিণহস্তে রয়েছে কিছুটা মুখের ভেতরে ঢোকানো, আর সেই ভগবানের যে মানে কি কি বলে ওটাকে বাজায় সিঙ্গি সিঙ্গি না কি বলে, হ্যাঁ সিঙ্গি, সেটা আবার বগলে চাপা রয়েছে, আর সেই বাঁশরই ভগবানের যে বাঁশি সেটা আবার এই উত্তরীয়টা বেশ টাইট করে বাঁধা আছে তার মধ্যে গুঁজে রেখেছে। এইভাবে প্রভু উঠলেন, বলছেন তোমরা বসো আমি দেখে আসি। সমস্ত জায়গায় খুঁজলেন, বনে গিরিগহরে যমুনার পাড়ে কোথাও কিছু সন্ধান নেই। এবারে তিনি চিন্তা করছেন যে তাহলে সেই যমুনা পুলিনে যেখানে আমার সখাদের সঙ্গে আমি ভোজন করছিলাম সেখানে যাই। সেখানে এসে দেখছেন কি ওই সুযোগে ব্রহ্মা বাবা সেই সখাদেরও হরণ করে নিয়েছে। এবারে কানাই চিন্তা করছে কি ব্যাপার, এবারে তিনি মানে নিজের শক্তি প্রয়োগ করলেন, যৎকিঞ্চিৎ যোগ। এবারে তিনি দেখতে পাচ্ছেন ওহো এ তো চতুর্মুখ ব্রহ্মা বাবার কাজ, আমি দেখাচ্ছি, তিনি তো সৃষ্টি রচনায় বিশেষজ্ঞ, অতএব আমি তাকে মজাটা দেখাব, আমি তাকে লীলা দেখাচ্ছি। দেখুন কেউ যদি বৈয়াকরণিক হয় তাকে ব্যাকরণ শাস্ত্র দিয়ে বোঝালে সে মানে না, ইনি বাস্তবিক পণ্ডিত। যিনি বেদাচারী বেদজ্ঞ তাকে যদি বেদ শাস্ত্র দিয়ে বোঝানো যায় তাহলে সে মেনে নেবে, না ইনি বাস্তবিকই একজন বেদজ্ঞ পণ্ডিত। কেউ যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাকে যদি তার ভাষায় যদি বোঝানো যায় তাহলে মনে করবে না বাস্তবিক ইনি একজন বিশিষ্ট ব্যক্তি। তা এই ব্রহ্মা বাবা সে তো সৃষ্টি রচনার বিশেষজ্ঞ, আমি তাকে সৃষ্টি দিয়েই বোঝাচ্ছি। দেখতে দেখতে প্রভু কি করলেন, নিজের অঙ্গ থেকে সমস্ত সেই ব্রজ বালকরা তৈরি হয়ে গেলেন, আর সমস্ত বৎসগণ কৃষ্ণের অঙ্গের থেকে তৈরি হল। এমনকি শুধু তাই নয়, প্রত্যেকের স্বভাব প্রত্যেকের চরিত্র প্রত্যেকের ত্রিঅঙ্গের যে বস্ত্র এবং প্রত্যেকের যে লাঠি যেমন ছিল সব কৃষ্ণময় হয়ে গেল, কৃষ্ণই সব রূপ ধারণ করলেন। এমনকি যে যেমন শিখা মানে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার যে পাত্র, কোনোটা বাঁশের তৈরি কোনোটা বেতের তৈরি, ঠিক তদ্বৎ তৈরি হয়ে গেল। দেখুন এই ব্রজবাসীগণ কেমন সৌভাগ্যশালী যে তারা আজ মানে নিজের পুত্র নিজের বৎসদেত্ত ব্রহ্মাজি হরণ করে নিয়ে চলে গেছেন। তাদের সেখানে ব্রহ্মাজি কি করেছেন, এমন জায়গায় রেখেছেন সেখানে ব্রহ্মাজি মায়া সৃষ্টি করে তাদের নিদ্রিত করে রেখেছেন, সকলে অঘর ঘুমে ব্যস্ত, ব্রহ্মাজি মায়া তৈরি করেছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন ঠিক আছে, তিনি সবকিছু নিজেই সবকিছু হয়ে নিজেই বৎস হলেন, নিজেই সমবয়স্ক বালকগণের রূপ ধারণ করে তারা আপন আপন স্থানে চলে যাচ্ছে। এবারে কৃষ্ণ কর্ষয়তি ইতি কৃষ্ণ, যার মধ্যে আকর্ষণ সত্তা বিদ্যমান তিনি কৃষ্ণ, সমস্ত ব্রজ মায়েরা তখন তো আর নিজের পুত্র নেই, কৃষ্ণই সাক্ষাতে রয়েছে, তাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে তারা নিজেদের পুত্র জ্ঞানে তাদেরকে আলিঙ্গন করে বহুক্ষণ যাবৎ আলিঙ্গিত হয়ে আছে। আর যে সমস্ত বৎস বাছুর সেও তো কৃষ্ণ, তাই সেই বাছুররা সেই বাছুরকে পেয়ে তার গাভীগণ মাতাগণ তাদেরকে এমনভাবে লেহন করছে যেন কোনোদিন তারা নিজের বৎসকে বোধহয় প্রথম দেখছে। সমস্ত কিছু ঠিক, তাদের আচার ব্যবহার স্বভাব, কিন্তু ওই কৃষ্ণের মধ্যে আকর্ষণ সত্তা আছে কিনা, তাই তাদের কৃষ্ণের প্রতি মানে নিজেদের বালক মনে করে তাদের সেই আকর্ষণ, তাদের প্রীতি, তাদের স্নেহ, তাদের ভালোবাসা অত্যাধিক রূপে বর্ধিত হয়েছে, এত পরিমাণে বর্ধিত হয়েছিল যা বর্ণনা করা যায় না। টিকাকারগণ বলছেন, আহা, এই ব্রজবাসীগণ এমন কি সুমহান কার্য করেছিল যে আজ সেই পরব্রহ্মকে নিজের পুত্র রূপে তারা স্তন্য পর্যন্ত পান করাচ্ছে, এমন কি পুণ্য করেছিল। ব্রজের প্রতিটা গৃহে গৃহে একবারে কৃষ্ণ তাদের ব্রজমায়েদের স্তন্য পান করেছিলেন। আহা, এরা এমন কি ভাগ্য করেছিল, হে পরীক্ষিত, এই ব্রজবাসীগণের ভাগ্যের মহিমা কখনোই বর্ণন করা সম্ভব নয়। এই ব্রজবাসীগণ তাদের মহান না, আরো যদি কিছু শব্দ থাকত আমি সংযোজন করতাম, কিন্তু তাদের ধন্যবাদ দেওয়ার জন্য, তাদের ভাগ্যের কথা বর্ণনা করার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। টিকাকার শ্রীধর স্বামীপাদ বলছেন যে এই ব্রজবাসীগণ নিজেদের পুত্রের প্রতি তো প্রেম প্রীতি ভালোবাসা ছিলই, তারা ওই নন্দের কানহাকে দেখে চিন্তা করছে, আহা, এমন পুত্র যদি আমরা প্রাপ্ত হতাম তাহলে কত আনন্দ হত, কত সুখ হত। তাই প্রভু সেই ব্রজবাসীদের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি নিজের শরীর থেকে নিজেই পৃথক পৃথক রূপে শরীর ধারণ করে সেই ব্রজবাসীগণের মানে ইচ্ছা পূর্তি করছে। ভগবানের দয়া, ভগবানের কৃপা, তার কোনো সীমা নেই। শ্রীধর স্বামীপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের যে এই কৃপা, এই কৃপা তার সীমা নেই। কেমন কৃপা করছেন দেখুন, তাদের মনোবাঞ্ছাকে পূর্ণ করার জন্য তিনি নিজের অঙ্গ থেকে পৃথক পৃথক শরীর সৃষ্টি করে সাক্ষাৎ নিজে সেই ব্রজবাসী মায়েদের স্তন্য পান করেছিলেন। আহা, এই ব্রজবাসীগণ যে কত ভাগ্যশালী তা ভাষায় বর্ণনা করা যায় না। হে পরীক্ষিত, এইভাবে সেই পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজবাসীদের গৃহে এক বৎসর কাল পর্যন্ত কাটালেন ইহজগতের সময়, এক বৎসর। কৃষ্ণ এই সমস্ত লীলা করছেন পঞ্চবর্ষ বয়স, পাঁচ বৎসর বয়স পর্যন্ত। এবারে এক বৎসর হয়ে গেল, ভগবান বলদেব তিনি কিন্তু এর কিছু রহস্য জানতে পারেন, মাত্র পাঁচ ছ দিন বাকি আছে এক বছর পূর্ণ হতে। এই বালকদের সঙ্গে গোপদের কথা আগের থেকেই হয়ে থাকে, হয়েছিল যে দেখো আমরা যেখানে গাভী চরণ করতে যাব তোমরা কিন্তু সেদিকে যাবে না, তাহলে বাছুরেরও না সব দুধ খেয়ে নেবে। এবারে কৃষ্ণ সবই তো কৃষ্ণময়, কৃষ্ণ ওই বাছুর সেও তো কৃষ্ণ, তারা সব একত্রিত হয়ে গিরিরাজের সন্নিকটে গিয়েছে বৎসগণকে নিয়ে। আর গোপেরা কি করেছে, তারা তাদের সেই যে বড় বড় গাভী, দুগ্ধবতী গাভী, তারা গিরিরাজের উপরে চোর ছিল সব। এবারে ওই গাভীরা যখন বৎসকে দেখেছে একেবারে আকৃষ্টা হয়ে গেছে, আকৃষ্ট চিত্তা হয়ে তারা কি করেছে, যে যেমন তৃণ গ্রাস করছিল মুখটা উপরের দিকে করে নিজের বৎসদের দেখতে পাচ্ছে বাছুরগুলোকে, আর লেজটাকে একেবারে উপরের দিকে করে নিয়েছে। এবারে তারা অত মানে পথ নেই, রাস্তা নেই সেই পাহাড় থেকে নাবা গিরি পর্বত থেকে, সেখান থেকে তারা একেবারে লম্পঝম্প প্রদান করতে করতে নিজের নিজের বৎসদের এসে তারা স্তন্যপান করাচ্ছেন। আর সেই গাভী সকলকে রোধ করার জন্য গোপেরা মানে কোনো শক্তি দিয়েও তাদের রোধ করতে পারল, বড় বড় লাঠি থাকে গোপেদের কাছে তা দিয়েও কিছু করতে পারল। কর্ষয়তি ইতি কৃষ্ণ, সেই যে বাছুর সে তো কৃষ্ণই, তা গাভী স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়েছে, তার আর ওই সমস্ত ধ্যান ধারণা নেই যে আমি এখান থেকে পড়ে গেলে আমার মানে পদ বা শরীরে আঘাত লাগতে পারে, ভেঙে যেতে পারে, সে সমস্ত হুঁশ তাদের ছিল না গাভীদের। তারা এসে গাভীদের তো স্তন্য পান করাচ্ছেন আর তাদের এমনভাবে লেহন মানে চাটছেন, মনে হচ্ছে যেন তাদের চাটতে চাটতে নিজে ভেতরে ঢুকিয়ে নেবে, এমন স্নেহ আধিক্য তাদের বর্ধিত হয়েছিল। সমস্ত গোপেরা তারা বলছে আজ দেখাচ্ছি এই ছেলেগুলো একদম কথা শোনে না, আজ কিছু করবই। তারা ক্রোধিত হয়ে নিজের নিজের পুত্র মানে সেও তো কৃষ্ণ আকৃষ্ট হয়ে গেছে, তাদেরকে আলিঙ্গন করে অনেকক্ষণ ধরে জড়িয়ে রয়েছে। এবারে দাউ ভাইয়ার তখন চেতনা হচ্ছে, বলছে এ তো ভারী অন্যায়, গোপেরা আমাদের বলেছে দেখো তোমরা ওই আমরা যেখানে গাভী চারণ করব না সেখানে তোমরা বৎস নিয়ে আসবে না। তারা তো এত ক্রোধিত হয়ে এলো, আবার নিজের পুত্রদের আলিঙ্গন করে তাদের মাথায় হাত বুলাচ্ছে, পিঠে হাত বুলাচ্ছে, কি ব্যাপার। এবারে বলদেব তিনি যোগ অবলম্বন করে দেখছেন এ তো একটাও গাভী নয়, একটাও বৎস নয়, আর একটাও এই গোপেদের বালক নয়, এ তো কৃষ্ণময় জগৎ, সবই তো চতুর্দিকে কৃষ্ণই। তিনি বড় আশ্চর্যান্বিত হয়ে যখন গোপেরা আবার চলে গেলেন সে সময় বলছে লালা বলো দাউ ভাইয়া কি ব্যাপার, বলছেন এসব কি দেখতে পাচ্ছি। কৃষ্ণ বলছেন কেন দাউ ভাইয়া, তুমি তো সব যোগ অবলম্বন করে দেখে নিয়েছো। তো বলছে আমি এতদিন জানতে পারিনি, তুমি আমাকে বলোনি কেন। বলছেন না আমি মনে করলাম এক বছর বেশ সুন্দরভাবে বেরিয়ে যাবে। বলছেন দেখো আমি কি কেমন বোকা যে আমি তোমার এই লীলা বুঝতে পারি, আমার আজ সন্দেহ হলো তাই আমি যোগ দ্বারা দেখলাম যে তুমি তো সব এই বৎস আর তুমি সব এই বালক হয়ে রয়েছ, কি ব্যাপার বল। বলছেন দাউ ভাইয়া ওই ব্রহ্মা বাবার জন্য এসব করতে হয়েছে, বললেন ঘটনাটা। বলছেন ও এই ব্যাপার। এবারে ব্রহ্মাজি তিনি কি করেছেন এক বছর এই জগতে, আর ব্রহ্মাজি তো অল্প সময়ের ব্যাপার, এখানে এক বছর হয়ে গেল ব্রহ্মার কয়েক নিমেষের ব্যাপার, ব্রহ্মলোকের হিসাব। ব্রহ্মাজি চিন্তা করছেন তাই তো, দেখি ওই নন্দের বেটা কানা সে কি করছে একলা একলা। ব্রহ্মাজি এসে দেখছেন কি যে চতুর্দিকেই তো সেই সমস্ত বালক আদি রয়েছে আর সেই বৎসগুলোও আছে। ব্রহ্মাজি একবার দৌড়ে যান, মায়া নিদ্রিত করে রেখেছে যে বালক বৎসদের তাদের নিকটে দৌড়ে যাচ্ছে, আবার ছুটে আসছেন উপর থেকে দেখছেন কৃষ্ণের সঙ্গে সেই বালকেরা খেলা করছে, আবার দৌড়ে নিজে যেখানে রেখেছিলেন সেখানে যাচ্ছে। এবারে ব্রহ্মা বাবা চার মাথায় বন বন করে ঘুরছে, বলছেন কি আশ্চর্য, আমি যাদের লুকিয়ে রেখেছি তারা তো নিদ্রিত, আবার ওই ওই বালক কি করে ঘুরে বেড়াচ্ছে, এ তো সম্ভব নয়, এ তো প্রভু ছাড়া আর কারোর দ্বারা সৃষ্টি করা সম্ভব নয়, প্রভু আমাকে কৃপা করে সেই বিদ্যা দিয়েছেন, আমি ব্যতিরেকে আর প্রভু ব্যতিরেকে কেউ জানে না, অতএব ইনি তো সাক্ষাৎ পরমেশ্বর, সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র। ব্রহ্মাজি চিন্তা করলেন এ তো একেবারে সর্বনাশ হয়ে গেছে, আমি প্রভুর কাছে শেষ পর্যন্ত অপরাধী হলাম। ব্রহ্মাজি তিনি এই পৃথিবী পরি অবতীর্ণ হলেন, হয়ে প্রভুকে বারবার কেমন বলছেন ভাগবতের মূলে, যে কেমন ভাবে যেমন বিশাল দণ্ড পতিত হয় তদ্বৎ তিনি দাঁড়িয়ে ধপ করে পড়ে যাচ্ছেন প্রভুর চরণ মূলে, আবার উঠে দাঁড়াচ্ছেন, আবার ধপ করে পড়ে যাচ্ছেন, বারংবার দণ্ডবাদ করছেন। লালা কৃষ্ণ বলছেন যে কি হে ব্রহ্মা বাবা, এই বারবার দণ্ডের মতো পড়ে যাচ্ছ, দণ্ডবাদ করছো, কি ব্যাপার বলো তো? বলছেন প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, প্রভু আমি অপরাধী, প্রভু আমি আপনার দাস, আপনি আমার প্রভু, আপনি আমার ভগবান, আমি আপনাকে পরীক্ষা নিলাম, প্রভু অপরাধ ক্ষমা করুন, অপরাধ ক্ষমা করুন, বারবার বলছে আর বিভিন্ন স্তব স্তুতি করছে, বিভিন্ন প্রকার স্তব স্তুতি করে প্রভুকে কিঞ্চিত সন্তুষ্ট করলেন। করার পরে প্রভু বলছেন ঠিক আছে, এই সমস্ত গাভী ছোট ছোট বালক, এই সমস্ত বৎস বা ছোট ছোট বালকেদের মেলেচ্ছ জাতিরা অপহরণ করে, যারা নিম্ন জাতি তারা এই সমস্ত করে বেড়ায়, অতএব তোমার অপরাধ হয়েছে। দেখো আমি সেই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যখন অবতীর্ণ হব, তুমিও যেমন কর্ম করেছ ওই নিম্ন জাতির গৃহে লালিত পালিত হয়ে নামের প্রচার করে তুমি এই অপরাধ থেকে মুক্ত পাবে। ইনি হচ্ছেন নামাচার্য হরিদাস। বল নামাচার্য হরিদাস ঠাকুর মহারাজ কি জয়। তিনি নামের প্রচার প্রসার করে এই অপরাধ থেকে মুক্তি পেয়েছিলেন, আমাদের আচার্য পাদগণের অভিমত, অন্যান্য সম্প্রদায় হয়তো স্বীকার নাও করতে পারেন। এবারে ঠিক তাই হল, এবারে ভগবান বলছেন এই ব্রহ্মা বাবাকে আরেকটু মজা দেখানো দরকার। বীরবল্লভাচার্যের টিকা, ব্রহ্মা বাবা এখানে তো ক্ষমা চাইলেন, আর ভগবান আরেক স্বরূপে কি করেছেন, তিনি ব্রহ্মলোকে একেবারে ব্রহ্মা বাবা সেজেছেন। ব্রহ্মা বাবা সেজে গিয়ে সমস্ত দাঁড়িরা বলছেন প্রভু আসুন, প্রভু আসুন, স্বাগত করছেন, প্রভু এসেছেন, ব্রহ্মাজি, ব্রহ্মা সেজেছেন কৃষ্ণ। সব দাঁড়িদের বলতে বলতে যাচ্ছেন দেখো এখন চতুর্দিকে মানে বহুরূপীদের কোনো অভাব নেই, কিন্তু সাবধানে থেকো, আজকাল শুনছি চতুর্দিকে বহুরূপীরা একে অপরের বেশ বানিয়ে ঘুরে বেড়াচ্ছে, শোনো আমার বেশে যদি কেউ আসে না ঢুকত দেবে না, নকল হতে পারে, কৃষ্ণ আসল সেজেছে। গিয়ে ব্রহ্মা বাবার সিংহাসনে গিয়ে বসে আছে, বিশাল সিংহাসন, সেখানটায় বসে আছে। এবারে ব্রহ্মা বাবা ওই কৃষ্ণের কাছে অপরাধ ক্ষমা করে, তিনি তো প্রভুর গুণগ্রাম কীর্তন করতে করতে আসছিলেন, আর কি বলছিলেন, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌ কসাম, আহা এই ব্রজবাসীগণ ধন্য, দেখো সেই পরব্রহ্ম এক বৎসর যাবৎ তাদের গৃহে গৃহে তাদের স্তন্য পান করেছে, তারাই ধন্য। এই সমস্ত ব্রজবাসীদের মহিমা বর্ণন করতে করতে নিজ লোকে এলেন, দাড়িগণ দেখছেন যে ব্রহ্মার মতো আরেকজন আসছেন, ব্রহ্মা তো আগে গিয়েছেন মানে কৃষ্ণ, বলছেন ওহো ও বুড়ো তুমি যাও কোথায়, এই চুল দাড়ি সাদা করে কোথায় যাচ্ছ? ব্রহ্মাজিৎ তো আবার মাথা খারাপ হলো, বলে আমার দাড়ি সে আমাকে বলে কিনা কোথায় যাও, তা আবার তুমি তুমি করে কথা, বলছেন কি ব্যাপার? দাড়িরা বলছে আরে কি ব্যাপার মানে এই সমস্ত সাদা দাড়ি কোথায় পেয়েছেন, লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন চারটি মাথা লাগিয়ে? ব্রহ্মাজিৎ তো আর মাথায় কিছু ঢোকে না, এবারে অনেক অনুরোধ করলেন, বললেন আমাকে এমন কেন বলছেন? বলছেন আরে মহাশয় আপনি বহুরূপী, আমাদের ব্রহ্মা বাবা তিনি তো ভেতরে বসে আছেন, তিনি তো ভেতরেই আছেন। এবারে ব্রহ্মা বাবা বুঝে গেছেন, ব্রহ্মা বাবা আমাদের মতো তো আর মোটা বুদ্ধি সম্পন্ন না, তিনি বুঝে গেছেন তাহলে প্রভু আমাকে আরেকটা শাস্তি দিচ্ছেন। বললেন আচ্ছা বাবা আমি বহুরূপী, কিন্তু আমি তোমাদের ওই আসল রূপী ব্রহ্মাজির সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আমি ওনারই বেশভূষা ধারণ করে ঘুরে বেড়াই, তা ওনার সঙ্গে কৃপা করে আমাকে একটু সাক্ষাৎ যদি করাও। এবারে আসল ব্রহ্মা বাইরে তো মিনতি করছেন, ভেতরে গিয়ে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা। এবারে দাড়ি মুখ্য দাড়ি ভেতরে গিয়ে কৃষ্ণ ব্রহ্মা সেজে বসে আছেন চার মাথা নিয়ে, বলছেন একটু টাইট দেওয়া দরকার। তাই গিয়ে আস্তে আস্তে বলছেন, প্রভু আপনি বলেছিলেন না এখন আপনার মতো রূপ ধারণ করে অনেক বৌরূপীরা ঘুরে বেড়ায়, এক বৌরূপী এসেছে। বলছেন কি বলছে? সে অনেক কাকুতি মিনতি করে আমাদের নিবেদন করছে যে আমি ওই আসল ব্রহ্মাজির সঙ্গে একটু দেখা করব। তা কি করব, অনেক অনুরোধ করছে। বলছেন যাও নিয়ে এসো। এবারে ব্রহ্মাজি গিয়ে প্রভুর চরণ ধারণ করে বলছেন, প্রভু আমি আর এমন অপরাধ কোনোদিন করব না, আপনি ক্ষমা করুন। বলার সঙ্গে সঙ্গে প্রভু মানে ঈশ্বর হেসে তাকে আশীর্বাদ করে সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন। এইভাবে প্রভু লীলা করে চলেছে। আর কৃষ্ণ দেখতে এত সুন্দর, এত সুন্দর যে ভাষায় বর্ণনা তো হয়ই না। এ তো সাধারণ মানব কি কৃষ্ণের রূপের বর্ণনা করতে পারে? বেদ শ্রুতি স্মৃতিশাস্ত্রাদি তারা মূর্তিমন্ত হয়েও তারা কৃষ্ণ রূপের বর্ণনা করতে পারেন না। তা সেই কৃষ্ণের রূপে আকৃষ্ট হয়ে এক নিম্ন জাতিতে উৎপন্না এক ফল বিক্রয়িনী ওই কৃষ্ণ দেখার জন্য সেই পথ দিয়ে যেতেন। এবং সেই পথ দিয়ে যখন যেতেন তিনি ওই কৃষ্ণ যাতে শুনতে পায় তিনি বলতেন, কৃণিভিভি ফলনীতি শ্রুত্বা সত্তরামচ্যুত। আর তিনি বলছেন সেই ফল বিক্রয়িনী মাতাজি, তিনি ফলের ঝুড়িটা মাথায় নিয়ে নন্দবাবার গৃহের সামনে দিয়ে যান, একটু যদি কৃষ্ণ দর্শন হয়। সে একেবারে ছোট জাতি তো, ইচ্ছা করলে ভেতরে ঢুকতে দেবে না দাঁড়ি। তাই মাথায় ফুলের মাথায় ফলের ঝোড়াটা নিয়ে নন্দবাবার সেই সম্মুখে গিয়ে বলেন কি, ফল নাও গো ফল, ফল নাও গো ফল। এবারে যিনি সকলকে ফল প্রদান করেন সেই ফল প্রদানকর্তা ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট পাঁচ বছরের বালক। তিনি কি করছেন? বলছেন ধান দিয়ে আমি ওই মানে ফল কিনব। তদানীন্তন যুগে এই রৌপ্য মানে এই অর্থের ব্যাপার তো ছিল না, যার যা জিনিসের প্রয়োজন পরিবর্তন করে দিত। ভগবানের হাতগুলো তো ছোট ছোট, পাঁচ বছরের শিশু বালক। সে কি করেছে মানে নিজের ঘরের থেকে কিছুটা ধান নিয়ে অতি দ্রুততে ছুটে যাচ্ছে। আর ধান তারা যেতে চাইছে না, টিকাকারগণ এই ধানের প্রসঙ্গ তো বিশাল ব্যাখ্যা করেছে। ধানগুলো সব পড়ে গেছে, হাতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে প্রভুর ছোট ছোট হাতের মধ্যে দিয়ে সব পড়ে গিয়ে মাত্র তিন চার পাঁচটি ধান এই মানে আঙুলের গায়ে লেগে আছে। ফল বিক্রয়িনী মাতাজি কৃষ্ণ ছুটে আসছে, কত সুন্দর সেই মনমোহক রূপ, আবার নূপুরের ধ্বনি চতুর্দিকে বেজে চলেছে। তাই প্রভু ছুটে যাচ্ছেন সর্বফল প্রদানকর্তা সেই ভগবান, তিনি তিন চার পাঁচটি ধান হাতে লেগে আছে, আর অত সুন্দর লাল টুকটুকে হাত, গিয়ে ফল বিক্রয়িনী মাতাজি ফলের ঝুড়িটা নাবিয়ে দাঁড়িয়ে আছেন। তা বলছেন যে এই নাও, এই ধানগুলো নাও আর আমাকে ফল দাও। কৃষ্ণ দর্শন লালসা, কৃষ্ণকে দেখার জন্য সেই ফল বিক্রয়িনী মাতাজি তিনি দেখছেন আর অস্ত্র বিসর্জন করছেন। আহা, আমার তো কোনো সন্তান নেই, একে দেখেই আমার মানে শীতল মানে তাপিত প্রাণটা একেবারে শীতল হয়ে ওঠে। এবারে মাত্র চার পাঁচটি ধান হাতে রয়েছে, ফল বিক্রয়িনী মাতাজি চিন্তা করছেন অনেক ফল তো বিক্রি করি কিন্তু এমন সুন্দর রূপ তো আমি কখনো দেখতে পাই না। তাই বলছেন কি, দাও দাও আমাকে ওই ধানগুলো দাও। তা কৃষ্ণ ওই তিন চারটি ধান ওই ফল বিক্রয়িনী মাতাজির হাতে দিয়েছে। আর সেই ফল বিক্রয়িনী মাতাজির কাছে যত ফল ছিল খুব সুস্বাদু ফল সেগুলো কৃষ্ণকে দিচ্ছেন, আর শুধু দিচ্ছেন দেওয়াটা আবার ধীরে ধীরে দিচ্ছেন যাতে আমি অনেকক্ষণ পর্যন্ত এই কৃষ্ণকে দেখতে পাই, এই নন্দলালাকে দেখতে পাই। এইভাবে তিনি সমস্ত ধীরে ধীরে দিলেন। কৃষ্ণ সব ফলগুলোকে নিয়ে যেমন ছোট্ট বাচ্চা অনেক ফল পেলে যেমন আনন্দ হয়, সাধারণ বালকের মতো আনন্দ করতে করতে অন্তপুরের দিকে তিনি চলে গেলেন। সব ফল শেষ, ওই তিন চারটি ধান ওই যে ঝুড়ি থাকে ঝুড়ির ভিতরে যে কাপড় ছিল, কাপড়ের মধ্যে যে ফল থাকে সেই কাপড়ের মধ্যে রেখে আবার ঢেকে দিয়ে তিনি চলেছেন। বলছেন, যাক, আমার ফল বিক্রয় করে কিছু উপার্জন না হোক, আমি তো কৃষ্ণকে দেখেছি, আহা, আমার প্রাণটা একেবারে শীতল হয়ে গেছে। এবারে তিনি যখন ঝুড়িটা নাবাচ্ছেন, ভগবান কারো কাছে ঋণী থাকেন না, তাকে কেউ যদি এক গন্ডুস জলে একটু তুলসী পাতা দিয়ে বলেন, প্রভু আমি কিছু দিতে পারছি না, আমার তো কিছু নেই, তা প্রভু এটা আপনি স্বীকার করুন, প্রভু নিজের আত্মা পর্যন্ত বিক্রয় করে দেন তার কাছে। তাই তিনি ফল বিক্রয়ণী মাতাজি, তিনি যখন সেই ফলের ঝুড়িটা নাবাচ্ছেন, দেখছেন কি ভীষণ ভার। বলছেন, এত ভার কেন, খালি ঝুড়ি এত ভার হতে পারে? খুলে দেখছেন কি তার মধ্যে হীরা মণি মাণিক্য বিভিন্ন প্রকার অলংকারে একেবারে পূর্ণ সেই ঝুড়িটা। ফল বিক্রয়ণী মাতাজি চিন্তা করছেন, দেখো ইনি সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ প্রভু, দেখো তিনি কারো কাছে কখনো রেডি থাকেন না, তাকে আমি কটা ফল দিয়েছি তাই আমার ঝুড়িটা আজ স্বর্ণ মণি মাণিক্য হীরক খণ্ড দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিয়েছে। ভগবান কেমন কৃপালু, কেমন দয়ালু, যে ভাষায় বর্ণনা করা যায় না। টিকাকারগণ পর্যন্ত তার এই দয়ার কথা কৃপার কথা বর্ণনা করতে করতে তারা পর্যন্ত একেবারে মানে মনে করেন যে কিছুই তো লিখতে পারলাম, প্রভুর কৃপা এমনই। এইভাবে প্রভু ব্রজমণ্ডলের মধ্যে লীলা করতে করতে এই অগাসুর বধের পর আর ব্রহ্মাজি এক বছর যে বালকদের নিজ কাছে রেখেছিলেন, ব্রহ্মাজির নিকটে তো অল্প সময়, কিন্তু এক বছর হয়ে গেল, এখন ভগবানের ছবছর বয়ঃক্রম হল। এবারে ছবছর বয়সে তিনি কি করছেন, সমস্ত সখারা একবার গোচারণ করতে করতে এই বৃন্দাবনে দ্বাদশটি বন আছে, তার মধ্যে তালবন নামক একটা বন আছে, ওই বনটা একেবারে তাল বৃক্ষে পরিপূর্ণ, আবার তালে পরিপূর্ণ, সুস্বাদু তাল, সব সখারা শুনেছে কারো কাছে। বলছেন, লালা লালা কানাই, আমরা না সেই সুমিষ্ট তাল কোনোদিন খাইনি, শুনেছি তাল নাকি খুব খেতে ভালো, সেই পাকা পাকা তাল আমরা একটু খেতে চাই। অনতি দূরে তালবন নামক এক বিশাল বন আছে, তুমি কি আমাদের তাল খাওয়াবে না, আমাদের ইচ্ছা পূর্ণ করবে না সখা? বলছেন, হ্যাঁ করবো। বলছেন, সখা শোনো, সেখানে না এক বিশাল অসুর আছে, তার নাম ধেনুকাসুর, গর্ধবের ন্যায়, ধেনুকাসুর। তা সে ওই তালবনে তার পরিকদ্দের নিয়ে থাকে, সে রাক্ষস অসুর, সে যারা ওখানে যায় না তাদের প্রাণ নিঃশেষ করে দেয়, তাদের প্রাণ নিঃশেষ করে দেয়। বলছে, সে কি তোমাদের চিন্তা নেই, তোমাদের তাল খাওয়া নিয়ে কথা তো, চলো আমি কথা দিলাম তোমাদের সেই সুমিষ্ট তাল আমি খাও, চলো। কৃষ্ণ বলরাম আগে আগে, সখারা কৃষ্ণ বলরামের জয় দিতে দিতে ওই তালবনে ঢুকেছে। বলাধিক্য অত্যাধিক বলদেবের মধ্যে, বলরাম তিনি কি করলেন, এমনভাবে তাল গাছকে নাড়া দিলেন, ভীষণ শব্দ হয়ে তাল একেবারে ঢুপ ধাপ করে পড়া আরম্ভ। ওই বৃক্ষ নাড়ানোর শব্দে আর ওই তাল পড়ার শব্দে ওই ধেনুকাসুর, ধেনুকাসুর মানে ধেনু নয়, দেখতে গর্ধবের মতন গাধা, সে বিকট শব্দ করতে করতে এসে প্রথমে বলরাম দাদা তো একটু মানে সিধা সরল লোক, প্রথমে ওই গাধারা আবার লাথি মারে কি করে, গর্ধবেরা দুই পা জোড়া দিয়ে লাথি মারলে মানে সে সেখানে হাড় গোড়া কিছু থাকে না। এবারে সর্বপ্রথমে দাঁড়িয়ে আছেন দাউ ভাইয়া, দাউ ভাইয়াকে ওই গর্ধবাসুর মানে ওই ধেনুকাসুর সে দুই পা জোর করে ভীষণভাবে দিলেন লাথি। বলদেব তিনি তো সরল, আবার বলছেন, ওহো এই গাধারা পেছন দিক দিয়ে লাথি মারে দেখছি, তাহলে আমি এখন সাবধান হলাম। এবারে দেখতে দেখতে তার সমস্ত পরিবারবর্গেরা, তারা তো অসুর সব, এসে এবারে বলরাম কৃষ্ণের উপরে আক্রমণ আনলেন। বলরাম কি করছেন, যেটাকে পাচ্ছেন যখনই লাথি মারছে যাচ্ছে, দুই পা পেছন দিকে ধরে সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই তাল গাছের উপরে ফেলছে। বলছেন একসাথে অনেকগুলো কাজ হবে, তালও পড়বে আর এও ওই গাছে আছাড় খেয়ে মরে যাবে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন, ওই ধেনুকাসুরের পদ দুটো ধারণ করে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে মারলেন তাল গাছে, তাতে অনেক তাল গাছ ভেঙে চুড়ে পড়ে একবারে তালে তাল হয়ে গেল। দেখতে দেখতে সমস্ত অসুরগণ যারা ছিল ধেনুকাসুরের সহপাঠীগণ তাদেরকে একবারে সেখানে নিঃশেষ করে দিয়ে ওই তালবন একবারে ভয়মুক্ত করে দিলেন। সমস্ত সখারাত তাল কেউ বগলে কেউ মাথায় কেউ দুটো চারটে বগলে কেউ হাতে নিয়ে খুব আনন্দ করছেন যে ভালো হয়েছে আমরা এখন কিছুটা পাকা তাল পাই। আর কৃষ্ণ বলছেন দেখ তোরা তো বুদ্ধি টুদ্ধি নেই, এ আবার এই তালের যে সমস্ত এই মানে চুলের মতো দেখা যাচ্ছে এগুলো খাস না, পেট খারাপ করবে। বলছে না না ও চুষে ফেলে দেবো, চিন্তা নেই, আর বাড়ি নিয়ে যাব, আমাদের মাইয়ারা না এই তালের পায়েস করবে, তারপরে ওই পিঠা তৈরি করবে, বড়া তৈরি করবে। বলছেন আচ্ছা ঠিক আছে তোরা যে যা পারিস নে, আমার জন্য দু চারটে নিস। বলছে ঠিক আছে সবই তো তোমার কৃপায় হয়েছে। এবারে তাল খেয়ে তারা তো ভীষণ খুশি হলেন, এত খুশি হলেন যে সে আর বলার কথা না, কৃষ্ণকে বারবার আলিঙ্গন করে পিঠে মানে চাপটাঘাত করছেন, মানে আনন্দ করছেন, বাহ বাহ তুমি সত্যই বীর যে আজ তুমি আমাদের তাল খাওয়াতে পারলে। এই তালবনে শুনেছি দেবতারাও ভয়ে আসত না, ওই ধেনুকাসুরের ভয়ে, তুমি আমাদের তাল খাওয়ালে সত্যি একবারে হৃদয়টা পূর্ণ হয়েছে, কালকে পিঠে খেলে তোমাকে অনেক আশীর্বাদ দিব, তালের বড়া। বলছেন আচ্ছা ঠিক আছে চল আশীর্বাদ দিস। এবারে একদিন ভগবান শ্রীকৃষ্ণ এই কালীয় হ্রদে এলেন। কালীয় হ্রদে এসে কি করছেন, সেই যে কালীয় নাগ সে তো একেবারে যমুনার জলকে দূষিত করে ফেলেছে, সমস্ত ধেনু বৎস পথিকগণ যদি ওই কালীয় হ্রদের জল মুখে দিত তাহলে সেখানে বিষের তেজে ছটফট করতে করতে মারা যায়, এমন ভয়ঙ্কর বিশাল হয়েছিল এই কালীয় নামক হ্রদ যেটা আমরা কালীয় দহ বলি। ভগবান চিন্তা করছেন যে বিলক্ষ দূষিতাং কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণ হীনাবিভু, এই যমুনার আরেক নাম হচ্ছে কৃষ্ণা, ইনি হচ্ছেন ভগবানের পাটরানী, পাটরানী বলা হয় এই জন্য যমুনা মাইয়াকে। তাই ভগবান চিন্তা করছেন আমার কৃষ্ণা সে আজ দূষিত জলা হয়ে আছে, আমি তাকে মুক্তি প্রদান করব ওই বিষের থেকে। আর এই কালীয় নাগের এমনই বিষ ছিল যে সেখান থেকে উপর থেকে কোনো পাখি যদি উড়ে যেত সে বিষের তেজে মরে ওখানেই পড়ে যেত, তাও মানে পূর্ণ শরীরে নয়, সেই পাখির আবার ডানাগুলো পাখনাগুলো পৃথক পৃথক হয়ে পড়ে যেত বিষের তেজ। আর তার চতুর্দিকে একটাও বৃক্ষ ছিল না তার বিষের তেজ। তাই একবার কিছু ধেনু বলেছেন কিছু গোপ বালকেরা ওই জল খেয়ে তারা মারা গিয়েছিল। সমস্ত সখাগণ এ বৃত্তান্ত কৃষ্ণকর্ণে দিয়েছিলেন, বললেন ঠিক আছে তার ব্যবস্থা হবে চিন্তা নেই। এবারে ওই ব্যবস্থা হচ্ছে আজ, সেদিন আবার বলরামকে নিয়ে আসেননি তা আবার অনেক অভিপ্রায়, বলরামকে আনেননি এই কালীয় দমন করার সময়, সেদিন কৃষ্ণ একা আর সঙ্গে সখারা। তারা সেখানে কন্দুক ক্রীড়া করতে করতে এই মধুমঙ্গলের কন্দুকটা ভগবান ইচ্ছা করে কি করলেন ওই কালীয় হ্রদের জলে ফেলে দিলেন। মধুমঙ্গল কৃষ্ণকে বলছেন দেখো তুমি আমার সঙ্গে না সবসময় হিংসা করো, আমার মা কত অনেক কষ্ট করে কত যত্ন করে ওই কন্দুকটা তৈরি করে দিয়েছে আর তুমি ইচ্ছা করে ওটাকে লাথি মেরে ওই জলে ফেলে দিলে, আমি জানি না তুমি যেখান থেকে পারো আমার ওই কন্দুক এনে দাও, কন্দুক মানে বল, আমার কন্দুক এনে দাও। বলছেন যে মধুমঙ্গল তোর চিন্তা নেই আমি আনছি, এবারে তিনি দৌড়ে গিয়ে একটিমাত্র কদম্ব বৃক্ষ ছিল সেই কদম্ব বৃক্ষে গিয়ে উঠলেন। টিকাকারগণ শ্রীধর স্বামী পাদাদি ধরেছেন যে সুকমণি বললেন একটাও বৃক্ষ ছিল না, আবার তিনি দৌড়ে গিয়ে কদম গাছে উঠলেন, মানেটা তো বুঝলাম না। বলছেন না, একটাই এই কদম বৃক্ষ ছিল। বিনতাপুত্র গরুর ভগবানের বাহন, সে তার মাকে ওই সর্পেদের দাসী থেকে বিমুক্ত করার জন্য তিনি স্বর্গের থেকে যুদ্ধ করে ওই অমৃত আনয়ন করতে করতে বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছে। যেতে যেতে তখন কালীয় নাগ এখানে থাকতো না, ওই বৃক্ষের উপরই ওই অমৃতের কলসটা রেখেছিলেন। গরুজি বসেছিলেন অমৃত কলসটা নিয়ে, সেজন্যই এই বৃন্দাবনে কুম্ভের বৈঠক হয়, যা অল্প কিছুদিনের মধ্যেই সেই বৈঠক আরম্ভ হবে। তা সেই অমৃত কলসের সংস্পর্শ পেয়ে ওই কদম্ব বৃক্ষটা অমরত্ব প্রাপ্ত হয়, ওই জন্য ওই কালিয়ের বিষত্তে যে তার মৃত্যু হয়। সেই বৃক্ষে উঠে প্রভু কি করলেন, একেবারে সকলে নিষেধ করছেন, সমস্ত বালকেরা বলছেন হে লালা হে কানাই, আমাদের সেই কন্দুকের প্রয়োজন নেই, তুমি ওই জলের মধ্যে ঝম্প প্রদান করো না করো না। কিন্তু কারো কথাই না শুনে সেই জলের মধ্যে ঝম্প প্রদান করল। কালীয়নাথ তখন এই দুপুরবেলা মানে আহার আদি করে বিশ্রাম করছে, নিদ্রায় যাচ্ছেন দুপুরে। কালীয় নাগ পত্নীগণ দেখছে যে কি আশ্চর্য, এই দূষিত জলার মধ্যে এই অপূর্ব সুন্দর দিব্য বালক কোথার থেকে আসছে। নাগ পত্নীগণ খুব ভালো, কৃষ্ণের সমস্ত শরীরে হাত দিয়ে বলছেন লালা তুমি কোথার থেকে এসেছো, কার পুত্র, কেন এসেছো, যাও যাও, আমাদের প্রাণনাথ না সে বড় মানে ফল স্বভাবে, তুমি যাও অতি শীঘ্র চলে যাও, সে মহাকাল, সে কাল সকলকে গ্রাস করে কারো কথা শুনে না। বলছেন যে সে যদি কাল হয় আমি মহা মহা মহাকাল, তোমাদের চিন্তা নেই। বলছে না না হে পুত্র, তুমি দেখতে কত সুন্দর, তোমাকে দেখে আমাদের খুব দয়া হচ্ছে, তুমি যাও না এখান থেকে ফিরে যাও। বলছে না আমি সমস্ত দুষ্টগণকে বিনাশ করার জন্য অবতীর্ণ হই। এবারে সেই কালীও সেখান থেকে বলছে কোস্তাম কে ওখানে, দেখতে দেখতে কালীও মানে রাগে গর্জন করতে করতে ক্রোধে তার সমীপে এলো। এবারে কৃষ্ণকে প্রথমেই জড়িয়ে ফেললো লেজ দিয়ে, সাপের লেজে যদি একবার কেউ জড়িয়ে যায় না শক্তিশালী মানবও কিছু করতে পারে না। প্রভু তাকে জড়াতে দিলেন, প্রভুকে জড়ানোও তো ভারী মুশকিল, প্রভু আবার বাইরে বেরিয়ে চলে আস। এইভাবে অনেকক্ষণ তাদের মধ্যে মানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। উপরের সমস্ত বালকেরা কেউ অচেতন হয়ে পড়লেন, এক দুজন ছুটতে ছুটতে মা যশোদা আর মা রোহিণী দেবী আর বলদেবকে গিয়ে খবর দিলেন সর্বনাশ হয়েছে, সেই দূষিত জলে যেখানে কালীয় নাগ বাস করে সেই কালীয় হ্রদে লালা মানে সেই মানে বৃক্ষ উপর থেকে লাফ দিয়ে তার তলায় চলে গেছে, মারা গেছে সে। এই কথা শুনে সমস্ত ব্রজবাসী নন্দাদি এবং মা যশোদা তারা পথে আস্তে আস্তে কয়েকবার মূর্ছাপ্রাপ্ত হলেন। বলরাম বুঝতে পারলেন যে আমাকে কেন নিয়ে যায়, এই বলরাম সে তো আবার মহাসর্প, অতএব তার সামনে আরেকজন সর্পের মৃত্যু হবে, অতএব মান সম্মান ক্ষতি হবে, তাই কেউ যারা গুণী ব্যক্তি তারা কখনোই কারো মান সম্মান নষ্ট করতে চান, তাই প্রভু নিয়ে যান। এবারে বলরাম তাদের সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন হে মা হে পিত, তোমরা বেকার অযথা কেন রোদন করছো, অযথা কেন এইভাবে মানে নষ্ট দৃষ্টি হচ্ছ, তোমাদের লালান না কিছু হবে না, আমার কানাইয়ের কি হতে পারে, তাকে সাপ কি করবে, তাকে সাপে কিছু করতে পারে না। বলছেন দূর তাই হয়, আবার যেতে যেতে রোদন করতে করতে পথেই কয়েকবার মূর্ছা প্রাপ্ত হলেন কিছু কিছু ব্রজবাসী, কিছু কিছু ব্রজমায়েরা, আর সে সঙ্গে মা যশোদা তো আছেন। এসে দেখছেন উপরে কৃষ্ণ তখনও ওঠেননি, তখনও কালীয় নাগের সঙ্গে নিচে যুদ্ধ হচ্ছে, আর উপরে আরেক মানে একেবারে বিভৎস কাণ্ড। একেবারে সকলে দুঃখিত হয়ে, অনেকে তো সেখানে মূর্ছা প্রাপ্ত হয়ে ওইভাবে পড়ে রয়েছে ভূমিতলে, তাদের চেতন নেই। মা যশোদা এসে একবার যখন তার চেতন ফিরল, সে বলছেন আজ আমার লালা নেই তাও আমিও নেই,
আমিও এই যমুনা হ্রদে প্রাণ বিসর্জন দেব। যমুনা হ্রদের মধ্যে যখন ঝম্প প্রদান করতে যাচ্ছেন বলরাম আর সমস্ত ব্রজবাসীগণ মাতা যশোদাকে ধরে রেখেছেন, ধরে রাখা অবস্থায় মূর্ছা প্রাপ্ত হচ্ছেন আর বলছেন, না না আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার লালাকে ওই বিষধর সর্প খেয়ে ফেলেছে, আমি আর প্রাণ ধারণ করতে কোনো প্রকারেই পাচ্ছি না, আমাকেও আমার লালার সঙ্গে মরতে দাও, আমাকে ধরো না বলে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নন্দবাবাও ঠিক সেই প্রকার সেই জলে যখন মানে ঝম্প প্রদান করতে যাচ্ছেন প্রাণ বিসর্জন দেবেন, বলরাম আদি এবং আরো আরো সখারা আরো আরো গোপেরা বারংবার বাধা দিচ্ছেন, দেখো দেখো চিন্তা নেই, আমাদের লালার কিছু হবে না, সেই পুতনা সেই শকট সেই তৃণাবর্ত ইত্যাদি ইত্যাদি থেকে আমাদের রক্ষা করেছে, বকাসুর অঘাসুর ইত্যাদি ইত্যাদি থেকে, অতএব একটু ধৈর্য ধরো নন্দবাবা, একটু ধৈর্য ধরো। কেউ আর ধৈর্য ধরছেন না, সকলে প্রাণ ত্যাগ ত্যাগের সংকল্প নিয়েছেন, যদি আমাদের লালাকে আমরা ফিরে না পাই আমরা সমবেত হয়ে এই দূষিত দলে কালুয়ের মানে করাল গ্রাসে আমরাও গ্রাসিত হব, সকলে সিদ্ধান্ত নিলেন। বলরাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা মরবে বলছো, মরো, একটু শান্ত শান্ততা অবলম্বন করো। এবারে প্রভুর সঙ্গে তো নিচে লীলা চলছিল, প্রভু কি করলেন যে সাপের সেই যে লেজ, সেই লেজের উপরে ছোট্ট ছ বছরের বালক কৃষ্ণ তার লেজকে মানে প্রথমে থেতো করে দিচ্ছে, আর লেজটা থেতো করছেন কি, ছোট্ট ওই ছয় বছরের বালক অত বড় বিষধর অত বিশাল কায় বিশিষ্ট কালীয় নাককে কিছু করতে পারেন, কিন্তু তা নয়, প্রভু দেখছে দেখতে ওই ছ বছরের মতো মনে হচ্ছে, আর তার লেজে যখন তিনি বারংবার পদাঘাত করছেন তা মনে হয় হিমালয়েরও এত ওজন নেই, তার নাক মুখ চোখ দিয়ে তো রক্ত বেরিয়ে যাচ্ছে। প্রভু দেখতে দেখতে কি করলেন, প্রভু সর্বান্তর্যামী বুঝতে পারছেন যে ব্রজবাসীরা আমাকে না দেখতে পেলে তারা সেখানেই মারা যাবে, তাই তিনি তার মস্তকে উঠে নৃত্য করা আরম্ভ করলেন, এবং নৃত্য করছেন এমন ভাবে দেখতে নৃত্য মনে হচ্ছে তা না, ওই খল প্রবৃত্তির কালীয়কে নৃত্য করছেন কিন্তু হিমালয় দিয়ে থেতো করার মতো অবস্থা, তার মুখ থেকে গলগল গলগল করে রক্ত বেরোচ্ছে, অথচ প্রভু বাহ্যিক দৃষ্টিতে কি হচ্ছে, তিনি নৃত্য করতে করতে ওই কালীয় নাককে নিয়ে জলের উপরে উঠলেন। সকলে বলছেন, ওই দেখো ওই দেখো, আমাদের লালা এক সাপকে ধরে নিয়ে তার মাথার উপরে নৃত্য করছে, দেখো দেখো। সকলে কৃষ্ণের জয়ধ্বনি দিচ্ছেন, বল কৃষ্ণ কানা কি জয়। সমস্ত ব্রজবাসীগণ যারা মূর্ছা ছিলেন যখন লালার জয়গান হচ্ছে তাদের মূর্ছা ভেঙে তারাও বলছেন কি, নন্দ লালা কি জয়, এইভাবে বারংবার জয়ধ্বনি দিচ্ছেন। এবারে মা যশোদা বলছেন, মা যশোদাও তখন উঠে দাঁড়িয়ে বলছেন, লালা লালা তুই ওই অত বড় সাপের সঙ্গে আর খেলা করিস না, আয় আয় আমার বুকে আয়, আমার বুকটা একেবারে ফেটে গিয়েছে, আমি তো একেবারে পাগল হয়ে গিয়েছি, আমি আর আমার মাথায় কাজ করছিল না, তুই আর সাপের সঙ্গে খেলিস না বাবা, আয় আয় তুই এই সমস্ত দুনিয়ার অকাজ কুকাজ করে বেড়াস আর আমি চিন্তায় ভেঙে পড়ি, আয় আয় ফিরে আয়। আর সমস্ত সখারা বলছেন, আমি বলেছিলাম না আমাদের কৃষ্ণের কি হবে, আমাদের কানাইয়ের কি হবে, দেখ দেখ আমাদের কানাই সাপের মাথার উপরে একেবারে তালে তালে নৃত্য করছে, আর ওদিকে তো ওই কালীয় নাগের অবস্থা খারাপ, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মানে সে বিশাল অবস্থা, সমস্ত দর্প সমস্ত যে অহংকার সমস্ত কিছু তার দমন করে দিচ্ছেন প্রভু নৃত্য করে, দেখতে নৃত্য মনে হচ্ছে তা নয়, ওই হিমালয় পর্বত দিয়ে তার মস্তক থেতো করে দিচ্ছেন এমন অবস্থা। একসাথে কার্য প্রভু করেন পাঁচ সাত। এবারে আমাদের অতি সুন্দর সরল ভাষার টিকাকার হচ্ছেন আমাদের আচার্য শ্রীল সনাতন গোস্বামী পাদ, তিনি তার বৃহৎ ভাগবতামৃতে বলছেন যে তিনি ওই সর্পের মস্তক উপরই রাসলীলাও করেছিলেন, আছে না সুন্দরভাবে বর্ণনা করেছেন, যাক সে গেলে তো আবার মানে বৃহৎ ভাগবতামৃত আবার বিশাল হয়ে যাবে। প্রভু এইভাবে যখন নৃত্য করছেন নাগপত্নীগণ স্তবস্তুতি করছেন, নাগপত্নীগণ কি বলছেন যে প্রভু আপনি যা করছেন ঠিকই করছেন, ন্যায্য হি দণ্ড কৃত কিলমিষে অস্মিন তব অবতারো খল নিগ্রহায় না নাকপৃষ্ঠম না চ সার্বভৌমম না পারমেষ্ঠম না রসাধিপত্যম না যোগ সিদ্ধির পুনর্ভবম বা বাঞ্ছন্তি যত পাদ রাজা প্রপন্নাঃ।
হে প্রভু, ন্যায্যই দণ্ড, আপনি যে দণ্ড দিচ্ছেন এ তো আপনি উচিত উচিত দণ্ড দিচ্ছেন, ন্যায্য, ন্যায় অনুসারে। আর
কৃত কিলমিষে অস্মিং তব অবতার খল নিগ্রহায়,
হে প্রভু আপনার অবতার তো দুষ্টগণকে যারা খল স্বভাব বিশিষ্ট তাদেরকে দমন করার জন্য, প্রভু আপনি ঠিকই করছেন। হে প্রভু আমরা সেই নাক লোকের অধিপতি হতে চাই না, হে প্রভু সার্বভৌম সেই ব্রহ্মার পদ প্রাপ্ত হতে চাই না, হে প্রভু আমরা রসতলের আধিপত্য চাই না, হে প্রভু তপস্যা করে যে তপস্যার ফল সেই তপস্যাও আমরা, সেই তপস্যার ফলও আমরা চাই না।
বাঞ্ছন্তি যত পাদ রাজ প্রপন্না,
বড় বড় মহর্ষিগণ যারা জ্ঞানী মহাপুরুষ তারা আপনার পাদরজ ছাড়া কিছুই চান না,
জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে একমাত্র আপনার পাদরজ প্রার্থনা করেন প্রভু,
তা আপনি কৃপা করে আমাদের উপরে সেই আপনার অমূল্য চরণ রেণু আপনি দিয়েছেন।
প্রভু আমরা সর্পজাতি হলেও ধন্য,
এইভাবে নাগ পত্নীগণ স্তব স্তুতি করছেন। কালীয় তখন সমস্ত দর্প চূর্ণ হয়েছে, সে যে বিশাল শক্তিশালী মনে করত তার দর্প প্রভু চূর্ণ করে দিয়েছেন। তখন কালীয় কি বলছেন,
বয়ম খলা সহৎপত্যা তামসা দীর্ঘ মন্নবা স্বভাব দুস্তেজ নাথ লোকানাম যা দশদ গ্রহ।
হে প্রভু আমার কি দোষ আছে আপনি বলতে পারেন? কত সুন্দর কথা বলছেন প্রভু, বলছেন তোমার দোষ নেই মানে তুমি সকলকে খেয়ে ফেলতে, তোমার এই জল পান করলে গাভী বৎস ব্রজবাসীগণ পতিক্রাতারা মারা যেত, তুমি, তোমার কোনো দোষ নেই মানে?
বলছেন প্রভু আমার কি দোষ, বয়ম খলা সহৎপত্তা
আমরা আপনার দ্বারা উৎপন্ন হয়েছি, আমাদের স্বভাবটা আপনি প্রদান করেছেন, আমরা খল প্রবৃত্তির, আমাদের স্বভাবই আপনি এমন প্রদান করেছেন, আমাদের স্বভাব তামসিক স্বভাব, তা আমাদের কর্মই তো হচ্ছে লোককে অনিষ্ট করা, এ তো আপনি প্রদান করেছেন প্রভু, এ আমাদের কোথায় দোষ? ভগবান দেখছেন, বাপরে এ তো দেখছি একেবারে মানে বেদ হয়ে উঠেছে, আমাকেই ঠিক পাঠ পড়িয়ে দিল। বলছেন প্রভু আমাদের তো কোনো দোষ নেই, আপনি আমাদের স্বভাব দিয়েছেন খল তামসী প্রবৃত্তির, আমরা তো এমন করবই প্রভু। বলছেন ঠিক আছে, তখন বলছেন প্রভু আপনি যা করেছেন ঠিক আছে, আপনি আমাকে ক্ষমা করুন। বলছেন দেখো আমার এই লীলাক্ষেত্র ক্ষেত্রে তুমি আর থাকতে পারবে না, যাও তুমি পূর্বে যেখানে ছিলে সেই রমণক দ্বীপে ফিরে যাও। মা যশোদা বলছেন লালা কি পাগলের মতন ওই সাপের সঙ্গে বিড়বিড় করছিস রে, আয় আমার বুকটা শান্ত হয়নি এখনো। বলছেন মা আসছি, আমি একটু সাপের সঙ্গে কথা বলে আসি, কেউ তো সাপের ভাষা বুঝতে পারছে না। এবারে বলছেন যাও তুমি রমণক দ্বীপে ফিরে যাও। বলছেন প্রভু ওই এখানে নিশ্চিন্তে থাকার জন্যই এসেছিলাম, আপনার বাহন ওই গরুর আছে না, ও আমাকে দেখলেই খেয়ে ফেলবে, আমরা আর সেখানে যাব না, আমাদের গেলেই খাবে প্রভু, আমাদের প্রাণ বিনষ্ট হবে। বলছেন না হে কালীয়, আজ থেকে তোমাকে আমার বাহন গরুর কোনো অবস্থাতেই কোনো ক্ষতি করবে না, যাও যাও তুমি ফিরে যাও। বলছেন কেন প্রভু, আগে ক্ষতি করতো এখন ক্ষতি করবে না এর অর্থ? বলছেন তোমার মস্তকে আমার পদচিহ্ন অঙ্কিত করে দিয়েছি, যাও তোমাকে আর গরুর স্পর্শও করবে না। প্রভুর কথা শ্রবণ করে কালীয় নাগ সবংশে তিনি চলে গেলেন রমণক দ্বীপে। আর ভগবান কি করলেন, সমস্ত সকলকে খুশি করে তিনি আবার তাদের সঙ্গে মিলিত হলেন। মা যশোদা তাকে তো একেবারে আলিঙ্গন করে এমনভাবে অশ্রু বিসর্জন করলেন, প্রভুর কেশরাশি ভিজিয়ে তার সমস্ত শরীরটাই একেবারে সিক্ত করে ফেললেন। নন্দবাবাও তাই করলেন,
রোদন করতে সমস্ত ব্রজবাসীগণ আলিঙ্গন করে সেই রাত্রে সেখানেই থাকে। এবারে আমাদের শুকমণি প্রশ্ন করলেন, শুকমণিকে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ যে হে গুরুদেব, আমি তো এর সুন্দর প্রভুর কৃপার কথা শুনলাম, কালীয় দমন প্রসঙ্গ শ্রবণ করলাম, কিন্তু ওই রমণক দ্বীপ ছেড়ে এখানে সে নিশ্চিন্ত ছিল, এর মানেটা তো বুঝলাম না। বলছেন দেখো, ওই রমণক দ্বীপটা হচ্ছে সর্পেদের বাস, বিশাল বিশাল সর্প, কোনো কোনো সর্প তো প্রায় 2, 4, 5, 10 যোজন পর্যন্ত লম্বা, বিশাল বিশাল সর্প। তা গরুর সে তো সর্পভক্ষী, তাই যখন ইচ্ছা তখন গিয়ে সর্পদের ধরে খেত। তা সেই সর্পেরা সব একত্রিত হয়ে একটি সভা করে গরুকে ডাকলেন, গরুকে ডেকে বললেন হে গরুরদেব, আপনি যখন খুশি তখন এসে আমাদের আক্রমণ করেন, এটা আমাদের পছন্দ না। বলছেন কি পছন্দ তোমাদের? সর্পেরা বলছে যে হে গরু, আমরা প্রতি অমাবস্যার দিনে একটি বৃহৎ সর্প আমাদের থেকে নির্বাচিত হবে, সেই সর্প এবং বিভিন্ন খাদ্যদ্রব্য আমরা ওই বৃক্ষতলে রেখে দেবো অমাবস্যার দিন, তুমি মানে মাসে একবার খাও, ওই অমাবস্যার দিনে ওই খাবার তুমি খেও। একটা বিশাল সর্প দিতেন আর অনেক খাদ্য সামগ্রী দিতেন। এবারে এই কালীয় এ তো অহংকারটা আগের থেকেই আছে, সে বলছে ওই বিষ্ণুবাহন গরুর খেয়ে যাবে, ওর থেকে আমি খাবো, শরীরটা অনেক মোটা সোটা কিনা, যাদের শরীর একটু মোটা সোটা হয় ওরা মনে করে বোধহয় আমি খুব শক্তিশালী। এবারে সেই কালীয় কি করেছে, ওই গরুরের খাওয়ার খেয়েছে, খেয়ে সে তো পালিয়ে গেছে। পালিয়ে গেলে যথাসময়ে গরুর এসে বলছেন সর্পেদের, কোথায় আজ অমাবস্যা, আমার খাবার কোথায় গেল? সর্পেরা স্তবিস্তুতি করে বললেন হে পক্ষীরাজ, আপনার খাবার আমরা রেখেছিলাম, কিন্তু এক দুর্মদ সর্প সেই কালীয় সে জোরপূর্বক আপনার সেই খাবার খেয়ে গেছে, আপনি তার ব্যবস্থা করুন। কোথায় আছে? গরু তো এবারে ভীষণভাবে মানে ক্ষিপ্র হয়ে একেবারে চঞ্চু বেদন করে বিশাল পাখনা চতুর্দিকে বিন্যস্ত করে কোথায় কোথায় খোঁজ। এবারে খুঁজতে খুঁজতে গিয়ে সেই সর্প যখন বুঝতে পারলো কালীয় আমাকে তো নিয়েছে, আজ আমাকে তো আজ প্রাণদণ্ড দেবে, আমাকে খেয়ে ফেলবে, এবারে সে তার মায়ের কাছে গেল। তার মা বলছে কালীয় তুই যদি বাঁচতে চাস তাহলে শ্রীধাম বৃন্দাবন যমুনাতে চলে যা, তা না হলে কিন্তু তুই বাঁচবি। পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করলেন কেন বৃন্দাবন ধামে গরু তাকে খাবে না কেন? আবার প্রশ্ন করলেন, বলছেন দেখো সে আরেক ঘটনা। কি ঘটনা? বলছেন ওই বৃন্দাবনে সৌভরী ঋষি তিনি ওই জলে যমুনার জলের মধ্যে বসে তপস্যা করতেন, তপস্যা করতে করতে মানে বহুকাল তপস্যা করলেন, তা এক বড় বিশাল এক মিনরাজ মৎস্যদের রাজাকে ওই গরুর এসে ধরে খেয়েছে। এবার ওই বিশাল মৎস্যরাজের পত্নী পুত্র কন্যারা তারা একত্রিত হয়ে আরো আরো মৎস্যরা একত্রিত হয়ে সৌভরী ঋষি তপস্যা করছিলেন, সৌভরী ঋষিকে তব স্তুতি করে মাছেরা বলছে যে হে ঋষে, আমরা এখানে থাকি আপনার চরণতলে, আপনার আশেপাশেই আমরা থাকি, কিন্তু ওই বিষ্ণুবাহন গরুর সে যখন খুশি তখন এসে আমাদের খায়, আমাদের রাজাকে খেয়ে ফেলেছে, দেখুন আমরা কেমন দুঃখিত হয়ে পড়েছি, আপনি এর কিছু ব্যবস্থা নিন। সৌভরী ঋষি সমস্ত মৎস্যদের প্রার্থনা শুনে খুশি হয়ে বললেন ঠিক আছে। গরুরের সামনে গিয়ে তিনি বলছেন গরুর, আমি তোমাকে অভিসম্পাদ প্রদান করছি যে তুমি যদি আর কোনোদিন এই যমুনায় এসে নাবো তাহলে তুমি এখানেই ভস্মভূত হয়ে যাবে, এখানেই তুমি মারা যাবে, তোমার শরীর এখানেই জুড়ে মানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই কথা মানে লোকান্তরে এই কালীয়ের মা জানত, তাই কালীয়ের মা বললেন যে ওই গরুর তুই যদি সেখানে গিয়ে নিবাস করিস কালীয়, তাহলে ওই গরুর সেখানে ওই সৌভরী ঋষির অভিসম্পদ আছে, অতএব সেখানে যেতে পারবেন, তুই যাও ওখানে। সেই কারণেই ওই রমণক দ্বীপ ত্যাগ করে তিনি এখানেই ছিলেন। এটা হচ্ছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করাও। এবারে প্রভু আর তো ফিরে গেলেন না, কালীয় নাগ বধ করে উঠতে উঠতে অনেক সময় অতিবাহিত হয়েছে। সে সময় সকলে রাত্রে ওই কালীয় হ্রদে থেকে গেলেন, কালীয় নাগ সবংশে চলে গেলেন। এবারে অকস্মাৎ দাবানল সৃষ্টি হয়েছে। টিকাকারগণ বলছেন দাবানল সৃষ্টি হয়নি, এটা কংসের দূতেরা এসে আগুন লাগিয়ে দিয়েছে। আবার কোনো কোনো টিকাকারগণ বলছেন না, আগুন লেগে গিয়েছে। যাই হোক, যে কোনো প্রকারেই আগুন লাগ। এবারে আগুন লাগলে সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণের শরণাপন্ন হয়ে বলছেন, হে কেশব, হে লালা, আমাদের বাঁচাও, রক্ষা করো, চতুর্দিকে বনে আগুন লেগে গেছে, আমরা কি করব, আমাদের রক্ষা করো। কৃষ্ণ দেখলেন যে আমি ভগবতত্ব প্রদর্শন করাবো না, এটাই আমার অভিপ্রায় ব্রজে। তিনি বললেন, হে ব্রজবাসীগণ, তোমরা চোখ বন্ধ করে নারায়ণের ধ্যান করো। চোখ না বন্ধ করলে প্রভু তো অগ্নিকে খেতে পারবেন না। এবারে সকলে চোখ বন্ধ করেছেন, প্রভু সকলের দিকে তাকিয়ে দেখছেন, ছোট্ট 6 বছরের কৃষ্ণ যে সকলে চোখ বন্ধ করে ভয়ে নারায়ণের মানে স্মরণ করছে। তখন প্রভু কি করলেন, সেই বনের আগুনকে তিনি পান করে ফেললেন, সমস্ত দাবানলকে প্রভু পান করে গেলেন। দেখতে দেখতে সেখানে আগুনের আর কোনো ছন্দাংশ দেখা গেল না। বল কৃষ্ণ কানাইয়া ভগবান কি জয়। এইভাবে প্রভু ব্রজের মধ্যে লীলা করে চলেছে। একবার ভান্ডির বনে প্রলম্ব নামক এক অসুর আসছে, সমস্ত সখারা সেখানে মানে ক্রীড়া করছে। কেমন, তারা যদি যুদ্ধে মানে যুদ্ধ হচ্ছে কুস্তি, কুস্তিতে কেউ যদি যেতে তাহলে কি করতে হবে, তাকে পিঠে করে নিয়ে যেতে হবে। যে হেরে যাবে সে তখন যেমন পিঠে বসে, পিঠে বসিয়ে তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, আর সে বলবে চলো ঘোড়া, চলো ঘোড়া, বাচ্চারা যেমন করে। এবারে কংস কর্তৃক প্রেরিত প্রলম্বাসুর খুব শক্তিশালী, সে এসে রূপ ধারণ করে কি করেছে, বলরামের সঙ্গে যুদ্ধ করছে। এবারে দেখতে দেখতে বলরাম তো খুব শক্তিশালী, ওই অসুরকে পরাজিত করেছে। তখন বলছে যে হে গোপ বালক, মানে বলদেব ভগবান খুব সরল ভগবান, তিনি ওই হঠাৎ যোগ অবলম্বন করেন না, আমাদের কৃষ্ণ তো তিনি বড় চতুর, তার তো যোগ চতুর্দিকেই খোলা থাকে, তিনি আগের থেকেই বুঝে যান। কিন্তু বলদেব বুঝতে পারেননি যে অসুর এবারে পরাজিত হয়েছে, বলরাম তার পিঠে বসছে, বসে বলছেন এবার চলো তুমি ঘোড়া হও। এবারে সে যখন ছুটেছে এত দ্রুত গতিতে যে কৃষ্ণ এবং সখাগণ বলছেন দাও ভাইয়া, দাও ভাইয়া, ও অসুর, তা না হলে এত জোরে ছুটতে পারে না মানব, হামাগুড়ি দিয়ে একবারে ঘোড়ার থেকেও দ্রুত গতিতে ছুটছে। দাও ভাইয়া, তিনি তো সরল এবার বলে দিয়েছে, বুঝতে পেরেছেন, বলছেন ওহো এ অসুর, এই জন্যই এত জোরে ছুটছে। তিনি এমনভাবে মুষ্টাঘাত করলেন যে সেখানেই তার মাথা ফেটে রক্ত বেরিয়ে একেবারে সেখানেই সহা। বল বলদেব ভগবান কি জয়। এবারে সমস্ত ব্রজগোপীরা একবার কৃষ্ণ সমীপে এসে তারা কৃষ্ণের গুণগ্রাম কীর্তন করলেন। অনেকক্ষণ যাবৎ কৃষ্ণগত প্রাণ সেই গোপীরা অনেকক্ষণ যাবৎ স্তব স্তুতি করলেন। তারপরে বর্ষা ঋতুর আগমন হলো, বর্ষা হলো, চতুর্দিকে সমস্ত মানে ঘাস আর সুন্দর রূপ ধারণ করলো, আর চতুর্দিকে ব্যাঙ ডাকছে, ময়ূরেরা বর্ষাকালে আরো বেশি নৃত্য করে, অলৌকিক সভা। সেই সভার মানে বর্ষাকালীন ঋতুর বর্ণনা করলেন শুকমণি পরীক্ষিতকে বিস্তারিতভাবে। সেই অপূর্ব শ্রীধাম বৃন্দাবনের সভাকে তিনি নিজের ভাষায় বর্ণনা করলেন। তারপরে দেখতে দেখতে শরৎ ঋতুর আগমন হলো। এই এখন যে শরৎ ঋতু চালু হয়ে গেছে, এই শরৎকাল এসে উপস্থিত হলো। চতুর্দিকে একেবারে শস্য শ্যামলা, চতুর্দিকে সবুজ আর সবুজ, বৃক্ষগণের মানে চেহারা কত সুন্দর, সেই শরৎকাল বর্ণনা করলেন। ধামের সৌন্দর্যতা ভীষণভাবে বর্ণনা করা হলো। এই সুঅবসরে দেখুন গরমকালে না ভালোভাবে ভজন সাধন পূর্ণরূপে হয় না, সবকালেই গরমটা সকলের সহ্য হয় না, তাই বেশিরভাগ দেখবেন চাতুর্মাস্য ব্রত নিয়ম সেবা এ দেখবেন সব মোটামুটি একটু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হয়ে যায়, তখনই এই ব্রতগুলো আমাদের আচার্য পাদগণ সেই মুনি ঋষিরা নিরূপণ করেছে। এবারে শরৎকাল আসলে সেই সমস্ত গোপীগণ যারা ভগবানকে পতিরূপে পেতে চান, প্রিয় রূপে পেতে চান, তারা মানে এক কঠিন ব্রতের আচরণ করতে লাগলো। কি ব্রত? হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর হব্যসং ভুঞ্জানা কার্তায়ন্নর চন ব্রতম। তারা হেমন্ত মাসে এই শীতকালে অগ্রহায়ণ মাসে তারা এক ব্রতের অনুষ্ঠান করতে আরম্ভ করল। কি ব্রত? কাত্তায়নীর ব্রত। চেরুর হব্যসং ভুঞ্জানা, কেবলমাত্র হব্যসন্ন গ্রহণ করে একবার মাত্র সেবা করে এই কাত্তায়নী দেবীর ব্রত আরম্ভ করলেন সমস্ত কুমারী এবং কিছু ব্রজ গোপীরা মিলে। তারা কি করলেন? যমুনার পাড়ে একটি বালুকাময়ী মূর্তি তৈরি করলেন এই কাত্তায়নী মায়ের, করে তারা কঠিন ব্রত আরম্ভ করলেন। খুব ঠান্ডা, তারা যখন যমুনায় ঠান্ডা শীতল জলে নামতেন তাদের ঠান্ডাই বোধ হতো না। কেন? পরীক্ষিত মহারাজ বলছেন কেন? ব্রজে তো নাকি খুব ঠান্ডা পড়ত আগে, তা সেই ব্রজ কুমারী ব্রজ গোপীদের ঠান্ডা কেন লাগতো না গুরুদেব? বলছেন ওই যে কৃষ্ণ কথা বলতে বলতে তারা ঠান্ডা গরম, তাদের সংসারের কথা কিছুই তাদের মনে থাকতো না, তাই না? তারা ওই কৃষ্ণ কথা বলতে বলতে শীত তাপ কিছুই অনুভব করতে পারত না। তারা যমুনায় নেবে হাত ধরাধরি করে স্নান করত আর কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করত। এইভাবে সেই ভীষণ কঠিন ব্রত তারা করলেন, কিন্তু তাদের এক বরুণ দেবের কাছে অপরাধ হয়ে যাচ্ছে নন্দলালা তা জানতে পারলেন। তারা বিবস্ত্রা হয়ে ওই যমুনায় স্নান করতে, তাই ভগবান কি করলেন, একদিন মানে অন্তিম দিনে তিনি এসে তাদের সেই বস্ত্রগুলো সব এক জায়গায় গুটিয়ে নিয়ে তিনি ওই গাছের ডালে কদম্ব বৃক্ষের ডালে আটকে রাখলেন। আর তিনি বসে এবার বংশী বাদন করেছে। তাদের চেতনা হয়েছে, ওহো তাহলে তো লালা এসে গেছে, কৃষ্ণ এসে গেছে। তারা নিজেদের বস্ত্রের দিকে তাকিয়ে দেখছেন বস্ত্র নেই। তারা অনেক মিনতি করলেন কৃষ্ণের কাছে, দাও আমাদের বস্ত্রগুলো দাও, তুমি খুব ভালো ছেলে, অমুক তুমুক বলে সন্তুষ্ট করতে পারলো। গোপীরা বলছে, কুমারীরা বলছে, দেখো কানাই, আমরা না সকলে মিলে তোমার বাবার কাছে গিয়ে নালিশ করব। বলছেন আমার বাবার না, আমি অতি প্রিয় পুত্র, আমাকে কিছু বলবে না, মুখটা বেঁকে বেঁকে বলছে। এটাও সত্য কথা। বলছেন নন্দরাজা, আমার বাবা নন্দ বাবা কিছু বলবে, তোমরা উঠে এসো, এসে নিজের নিজের বস্ত্র ধারণ করো। এখানে দেখুন অনেক রহস্যময় কথা রয়েছে, যে এই ব্রজ গোপীগণ ব্রজ কুমারীগণ কি জন্য প্রভুর সেই কাত্তায়নীর তপস্যা করলেন, ব্রত করলেন? কাত্তায়নীর কাছে ধন সম্পত্তি চাননি, কাত্তায়নীর কাছে চেয়েছেন কি, হে কাত্তায়নী মাইয়া, হে অম্বিকা, হে সর্বেশ্বরী, আমাদের আমরা যাতে কৃষ্ণ পদে অনুরাগী হয়ে তাকে আমরা নিজের প্রিয় রূপে পেতে পারি, এই আশীর্বাদ করে কৃষ্ণ ভক্তি চেয়েছে। এই জন্য প্রত্যেক বৈষ্ণবদের কর্তব্য কি, যে তারা দেব দেবীর মন্দিরে গিয়ে যেন কোনো প্রতিষ্ঠা বা কোনো কিছু অর্থ সংকল্প বা কোনো কিছু বৈষয়িক কিছু পাবে এ আশা করতে নেই বৈষ্ণবদের। তাদের কাছে দণ্ডবত প্রণাম করে বলতে হয়, হে মা, তুমি সেই কৃষ্ণের অন্তরঙ্গা দাসী, তাই তুমি একটু কৃষ্ণকে বলে আমাদের হৃদয়ে একটু কৃষ্ণ ভক্তি যাতে হয় সেই প্রার্থনা করো, এটাই বলতে হয় বৈষ্ণবদের। এবারে কৃষ্ণ বলছেন, এসো এসো তোমরা উঠে নিজের নিজের বস্ত্র নাও, তা না হলে আমি দেব না। কেন কেন এই প্রকার?
প্রভু তার উদ্দেশ্য কি, যে এই গোপীগণ তারা ভগবানের দিব্য দৃষ্টিতে তাদের সর্ব অঙ্গটা হবে অপ্রাকৃত হয়ে যাবে। অপ্রাকৃত না হলে প্রভুর সঙ্গে তো লীলা করা সম্ভব নয়, তাদের শরীরটা প্রাকৃত। তাই তারা যখন উঠে আসছেন, প্রভু তাদের সর্বাঙ্গ এমনকি নিম্নাঙ্গ পর্যন্ত দর্শন করলেন কেন, যে তারা অপ্রাকৃত হয়ে উঠুক, তাহলেই প্রভুর সঙ্গে লীলা করা সম্ভব, নচেত নয়। তাই প্রভুর এই অভিপ্রায়, প্রভুদের অভিপ্রায় তো খুব রহস্যময় থাকে। তাই সকলে যারা মূর্খ ব্যক্তি তারা এর অনেক রকম অর্থ করেন, কিন্তু তা নয়, তাদের প্রতি কৃপা করলেন, তাদের অঙ্গের দিকে প্রভু দিব্য দৃষ্টি প্রদান করে তাদের অঙ্গটাই একেবারে অপ্রাকৃত করে দিলেন, তাহলেই প্রভুর সঙ্গে সেই রাসলীলা করা সম্ভব, তাদের ইচ্ছা পূর্ণ করা সম্ভব হবে। সকলে একে একে আসলেন, সকলের অঙ্গ প্রত্যঙ্গ প্রভু দিব্য দৃষ্টি প্রদান করে তাদের অপ্রাকৃত শরীর প্রদান করলেন। এবারে সমস্ত গোপীদের বললেন যে হে ব্রজ গোপিকাগণ, ব্রজ কুমারীগণ, আমি যথাসময়ে তোমরা যে সেই কাত্যায়নী দেবীর কাছে যা চেয়েছো আমি তোমাদের ইচ্ছা সময় অনুসারে পূর্ণ করব। কিন্তু দেখো, তোমরা যে এইভাবে জলের দেবতা বরুণদেবকে অসম্মান করেছো, বিবস্ত্রা হয়ে স্নান করেছো, তাই তোমরা বরুণদেবের কাছে ক্ষমা চাও, পৃথিবী মাতার কাছে ক্ষমা চাও। তারপরে ক্ষমা চাওয়ালে, এবারে প্রভু এইভাবে ব্রজের মধ্যে লীলা করে চলেছেন। আর কি করছেন, একবার সকলে ক্ষুধার্ত হয়ে এক বৃক্ষমূলে এসে উপনীত হলেন, সমস্ত সখারা কৃষ্ণ বলরাম। সমস্ত সখারা সেদিন আর কেউ খাবার নিয়ে আসেনি, সকলে ক্ষুধার্ত। কৃষ্ণকে গিয়ে বলছেন যে লালা লালা, আমাদের না ভীষণ খিদে পেয়েছে, তুমি যেখান থেকে পারো আমাদের খেতে দাও, আমরা কিছু জানি না, তুমি আমাদের সব ইচ্ছা পূর্ণ করো, তাল খাওয়ালে আবার যখন যা বলি তাই দাও, তা তুমি না আমাদের এখন খাওয়ার ব্যবস্থা করো, ভীষণ খিদে পেয়েছে, নড়তে পারছি না, মাথা ব্যথা করছে, আর খিদে মেটাও তুমি। প্রভু বললেন হে সখাগণ, যাও অনতি দূরে এই দিকে এই সমস্ত ব্রাহ্মণগণ তারা যজ্ঞ করছে, সেখান থেকে আমাদের জন্য না কিছু আহার্য চেয়ে নিয়ে এসো। বলবে কৃষ্ণ আর বলরাম অনতি দূরে বনমধ্যে অপেক্ষা করছে, তারাও ক্ষুধার্ত, আমরাও ক্ষুধার্ত, আমাদের কিছু খাদ্য দিয়ে দাও। সমস্ত ব্রজ বালকগণ কৃষ্ণ বলরামের নির্দেশ মেনে তারা ব্রাহ্মণদের কাছে গেলেন, যজ্ঞকারী ব্রাহ্মণগণ। তারা তো যজ্ঞেই ব্যস্ত, তারা বলছেন কোথায় কৃষ্ণ বলরাম, আমাদের কাছে ও সব সময় নেই, যাও যাও তোমরা যেখান থেকে এসেছো ফিরে যাও, আমাদের ওই সমস্ত সময় হবে না। আবার ফিরে এলেন, সর্বান্তর্যামী ভগবান, তিনি সমস্ত কিছুই জ্ঞাত আছেন। যখন ফিরে এলেন বলছেন কি ব্যাপার, বলছেন তুমি তো বললে, তোমার কথা বললেই দিয়ে দেবে, আমাদের তো এক প্রকার তাড়িয়ে দিল। বলছেন দূর বোকাগুলো, ওই ব্রাহ্মণদের কাছে কেন গেল, ওরা তো বিধি নিয়েই ব্যস্ত, ওদের কি আর ভক্তি ভক্তি ও সমস্ত আছে, ব্রাহ্মণ পত্নীদের কাছে যেতে বলেছিলাম। বলছেন তাহলে আবার যাব, আবার বের করে দেবে না তো। বলছেন আরে না বোকা, ব্রাহ্মণ পত্নীরা আমাকে খাওয়ানোর জন্য তারা সর্বদাই ভোগ লাগিয়ে চিন্তা করে, যা তোরা যা, আমরা এখানে আছি, আমি আর দাউ দাদা এখানে আছি, যা। আবার গিয়েছে, দিয়ে সেই যজ্ঞপত্নী যজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞকারী ব্রাহ্মণদের পত্নীগণের কাছে গিয়ে বলছেন যে হে ব্রাহ্মণ পত্নীগণ, অনতি দূরে কৃষ্ণ বলরাম তারা ক্ষুধার্ত, আমরাও ক্ষুধার্ত, আমরা কিছু আহার্য চাই, তিনি খবর পাঠিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা কি করলেন, সমস্ত ওই যজ্ঞের কর্ম ছেড়ে সঙ্গে সঙ্গে একেবারে দিব্য স্বর্ণথালির মধ্যে অন্য বিবিধ প্রকার ব্যঞ্জন আদি নিয়ে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। তার স্বামীরা বাধা দিলেন, বলছেন না না তোমরা যেতে পারবে না। বলছেন না, আমাদের বাধা দিলেও আমরা যাব। ব্রাহ্মণগণ বলছেন আমরা তোমাদের ত্যাগ করব। বলছেন ঠিক আছে আমরা ত্যাগ হয়ে যাব, কিন্তু কৃষ্ণ বলরাম
তারা আমাদের প্রাণের সম্বল, আমাদের ভগবান, তারা খেতে চেয়েছেন এই সুযোগ আমি আমরা কেউ ছাড়ব না, তোমরা আমাদের ত্যাগ করে দাও। দেখুন কেমন মানে সংকল্প, কেমন কৃষ্ণের চরণে তাদের মনটা সমর্পিত যে স্বামী ত্যাগ করে দেবে এই জগতে, এর থেকে নিন্দনীয় এর থেকে কষ্টকর আর তো কিছু হতে পারে না, সেটাকেও ছেড়ে দিলেন। বলছেন ঠিক আছে আমরা ত্যাগ স্বীকার করলাম, তোমাদের দ্বারা আমরা ত্যাগই নিয়ে নিলাম, কিন্তু কৃষ্ণ বলরামের কাছে আমাদের যেতেই হবে। সকলকে ছেড়ে সমস্ত মায়ার বন্ধনকে কাটিয়ে তারা কৃষ্ণ সমীপে গিয়ে তাদের দণ্ডবাদ প্রণাম করে নিজ হস্তে কৃষ্ণ বলরামকে পরিবেশন করছেন, সখাদের পরিবেশন করে তাদের সকলের একেবারে মহাপূরণ করিয়ে দিলেন। অনেকক্ষণ হয়ে গেছে এই ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণ বলরামের মুখপানে চেয়ে অনর্গল অস্ত্র বিসর্জন করছেন আর বলছেন হে প্রভু, হে ভগবান, হে প্রাণের সম্বল, আজ তোমাকে দেখে আমরা নিজেকে ধন্যাতি ধন্য মনে করছি। হে প্রভু, আপনি আমাদের প্রতি কেমন কৃপা করেছেন, আমাদের নিজ সমীপে আপনি ডেকে নিয়েছেন। প্রভু আমরা না সব কিছু ছেড়ে নিজেদের পতি, নিজেদের পুত্র, নিজেদের আত্মীয় বর্গকে ছেড়ে আমরা সবাই তোমার চরণমূলে এসেছি। প্রভু আর আমরা না ফিরে যাব না, এখন থেকে তোমার কাছেই থাক। প্রভু কি বলছেন যে দেখো আমাকে পাওয়ার জন্য যে সাধনা, আমাকে প্রাপ্ত হবে বলে সাধক কঠিন সাধনা করছে, সেই প্রাতকাল থেকে নিয়ে অধিক রাত পর্যন্ত আবার প্রাতকাল, এই যে প্রভুকে পাওয়ার জন্য যে উৎকণ্ঠা, যে ভজন, এটাই হচ্ছে আনন্দ। জানো তো আমাকে প্রাপ্ত হলে, আমাকে পেয়ে গেলে আর আনন্দ নেই, আমাকে পাওয়ার জন্য যে উপক্রম, যে সাধন, সেটাই হচ্ছে আনন্দ। অতএব তোমরা না ফিরে যাও, তোমরা ফিরে গেলেই ভালো, আমার কাছে থেকে অত আনন্দ পাবে না। শ্রবণাত দর্শনান ধ্যানান্ময়ী ভাবানুকীর্তনাত ন তথাস্য সন্নিকর্ষেণ প্রতিয়াত তত গৃহান ন তথাস্য সন্নিকর্ষেণ। তোমরা আমার নিকটে থাকলে সেই আনন্দ অনুভব করতে পারবে না। কেন জানো তো? আমাকে পেলে সেই আনন্দ নেই। আমাকে পাওয়ার জন্য শ্রবণাত, এই যে আপনারা এই হরিকথা, এই মাধবের কথা, এই কানাইয়ের কথা শ্রবণ করছেন, এটাই হচ্ছে চরম এবং পরম আনন্দ, আর এটাই হচ্ছে চরম এবং পরম শ্রেয়। শ্রবণাত আর কি দর্শনাত, আমাকে হৃদয় দ্বারা দর্শন করতে হবে। আর ধ্যানান্ময়ী, আর সর্বদা এই ভাগবতীয় যে সমস্ত লীলা সেগুলো হৃদয়ের মধ্যে চিন্তন করতে হবে। আর কি, আর হচ্ছেন ভাবানুকীর্তনাত, আর সেই সমস্ত ভাব, হৃদয়ের যে ভাব, এই ভাগবত ধর্ম, এই ভগবানের লীলা কথা, সেগুলো জানো তো ওই ভক্ত সমীপে সেগুলো কীর্তন করতে হয়, ব্যক্ত করতে হয়। হে যজ্ঞ, হে ব্রাহ্মণ পত্নীগণ, এটাই হচ্ছে জীবের সব থেকে বেশি আনন্দ। ন তথাস্য সন্নিকর্ষেন, আমার নিকটে আসলে তদনুরূপ আনন্দ হয় না। এই কথাই, এই একই শ্লোক প্রভু আবার গোপীদেরকেও বলবেন। তাই সমস্ত যজ্ঞ পত্নীগণ বলছেন, ব্রাহ্মণ পত্নীগণ বলছেন, হে ভগবান, আমরা তো সব কিছু ছেড়ে এসেছি, আমরা পতি কর্তৃক আমরা ত্যাজ্য, তারা তো আমাদের আর গ্রহণ করবে না, তাই আমরা আর আপনাকে ছেড়ে যেতে চাইছি না। প্রভু বলছেন যাও, আমার কৃপা তোমাদের প্রতি রয়েছে, তোমাদের সেই ব্রাহ্মণগণ স্বেচ্ছায় আবার ডেকে নে। কৃষ্ণ বলরামকে, কৃষ্ণ বলরামের আদেশকে শিরোধার্য করে সেই অসংখ্য ব্রাহ্মণ পত্নীগণ তারা নিজ নিজ সে স্থানে ফিরে গেলেন। বল কৃষ্ণ বলরাম ভগবান কি জয়। এবারে কি হলো, যখন ফিরে গেলেন সেই ব্রাহ্মণগণ তারা নিজেরা পত্নীদের স্বাগতের জন্য কৃষ্ণ কৃপায় তাদেরও ভক্তি হয়েছে যে আহা, আজ আমরা কেমন নিষ্ঠুর, কেমন নিকৃষ্ট যে আজ প্রভু তিনি সম্মুখে আমাদের কাছে খেতে চেয়েছেন তাই আমরা দিন। আমাদের ব্রাহ্মণ হওয়া একেবারে অযথা, আমাদের মতো ব্রাহ্মণদের দিক আমরা কেবল এই কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকি, কিন্তু যারা অবলা বলে শাস্ত্রে বলা হয়েছে আমাদের সেই পত্নীগণ তারা নারী হয়েও ধন্যাতি ধন্যা, যে আজ তারা নিজ হাতে প্রভুকে সেবা করিয়ে তারা ফিরে আসছে। তারা বলছেন হে এসো এসো হে সহধর্মিনী এসো এসো আমার কাছে এসো, আমি তোমাকে দণ্ডবত প্রণাম জানাই, প্রভুর কৃপায়, এমন ভাষা বলছেন। আমরা সেই কর্মকাণ্ডীয় মতে মেতে থেকে প্রভুর লীলা বৈভব তার কৃপার কথা বুঝতে পারেনি, জানতে পারেনি, প্রভুকে তাচ্ছিল্য করেছি, প্রভুকে অপমান করেছি। তুমি আমার পত্নী, সব ব্রাহ্মণগণ নিজের নিজের ধর্মপত্নীকে বলছে আহা আজ তোমাদের ভক্তিতে আমাদেরও ভক্তি বর্ধন হলো, তোমরা কৃপা করো যে তোমাদের হস্তে আজ প্রভুদ্বয় সমস্ত সখাদের নিয়ে সেবা করেছে। তারা স্বেচ্ছায় তাদেরকে আবার ডাকিয়ে নিলেন আর ক্ষমাও চাইলেন। প্রভুর কৃপা হলে কিনা সম্ভব হয়। সমস্ত ব্রাহ্মণগণ নিজের নিজের স্ত্রীগণের এইভাবে মহিমা বর্ণন করতে করতে তারা একেবারে পঞ্চমুখ হয়ে উঠলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ আবার কি করলেন, তিনি সেখান থেকে আবার সমস্ত বৎসগণকে নিয়ে ব্রজের এই ধাম বৃন্দাবনের দিকে আসলেন। সন্ধ্যা হয়ে গেছে, ঠিক এই সময়ে মা যশোদা আদি এবং সমস্ত ব্রজ বালকগণের মায়েরা কৃষ্ণ দর্শন করার জন্য তারা পথে চেয়ে রয়েছেন। কখন আমাদের সেই কৃষ্ণ আসবে, কখন আমরা সেই লালাকে দর্শন করব, এইভাবে তারা অপেক্ষা করছেন। এর মধ্যে কৃষ্ণ সেই সমস্ত বাদ্যযন্ত্র বাদন করলেন, বংশী আদি বাদন করতে করতে আসছিলেন। সমস্ত ব্রজমায়েরা একেবারে চমকে উঠলেন, ওই দেখো কৃষ্ণ আসছে আমাদের সব সন্তানগণকে নিয়ে। সকলে আনন্দিত হয়ে কৃষ্ণমুখ দর্শন করলে তারা যেন একেবারে তাদের মন প্রাণ এবং সারাটা দিনের যে গৃহকর্মের যে ক্লেশ বা যে কষ্ট তা তারা আর অনুভব করতে পারত না কৃষ্ণমুখ দর্শন করে। এইভাবে আবার আসলেন, মা যশোদা তাকে সুন্দরভাবে স্নান আদি করালেন, তারপরে সুন্দরভাবে আরতি করলেন। এর পরবর্তী অংশ আমরা শ্রীমান মহাপ্রভু তথা আমাদের এখানেই বিরাজমান সাক্ষাৎ দাস গোস্বামী পাদের সেবিত শ্রী গৃন্দ্র বিহারী কৃপা হলে আমরা আগামী দিন ঠিক তার পরবর্তী অংশ গিরিরাজ যজ্ঞ আদি আমরা শ্রবণ করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দেওয়া হল। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয় বল কৃষ্ণ বলরাম ভগবান কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী বিষ্ণু দাস বাবা মহারাজ কি জয় অধ্যক্ষ শ্রী রাম গোপাল দাস বাবা মহারাজ কি জয় আজকের আনন্দ কি জয় ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা কি জয়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।